This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 227তম পর্বে। আজকে প্রথমেই বলে নিচ্ছি, আজকের অনুষ্ঠানটি একটু একটা সংকীর্ণ জায়গা থেকে আমাদেরকে উপস্থাপন করতে হচ্ছে। আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আসলে সংকীর্ণ হবে না, এটাকে আসলে খুব বেশি এক্সপ্লোর করার সুযোগ আমাদের থাকবে না, পরিচয় বা নাম এই জায়গাগুলো, কারণ স্টোরিটা শুনলেই আপনারা বুঝতে পাবেন। আজকে এমন একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যেটা আসলেই প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে অনেক বেশি কাজে লাগতে পারে, বিশেষ করে দাম্পত্য জীবনে। যারা এখানে আছেন তাদের সম্পর্কে আপনারা গল্প অনুসারেই জানবেন। আমি প্রথমে একটু পরিচিত হব, তার আগে বলতে চাই আমি আরজি কিবরিয়া বরাবরের মতোই হ্যালো 8920 নিয়ে আছি রাত দুটো পর্যন্ত, এবং এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা ফেসবুকে টোটাল আপডেট পেতে থাকবেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kibria.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। আমরা একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম।
বয়স কত?
বয়স 23।
আপনার সঙ্গে যিনি এসেছি উনি আপনার স্ত্রী?
আমার স্ত্রী,
এই মুহূর্তে স্টুডিওতে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন তো।
নাম মুসাম্মদ।
কতদিন যাবত বিয়ে হয়েছে আপনাদের?
15 এপ্রিল।
কত সালে?
2016
সালে। তার মানে তো কয়েক মাস হয়েছে মাত্র বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ডের সবকিছু আপনি জানেন? তার জীবনের যে ঘটনাগুলো, অতীত ঘটনা, বর্তমান ঘটনা সবকিছু জানেন আপনি?
জানি,
মোটামুটি জানেন। আপনার হাজবেন্ড যে আজকে যা এখানে স্বীকার করতে যাচ্ছে, এবং আপনাকে আমি প্রশ্নটা করি, আপনার ওয়াইফ কি সবকিছু জানে আজকে যে আপনি এখানে স্বীকার করবেন?
আমার লাইফের ম্যাক্সিমাম গুলাই জানে।
জানে, এমন কোন কিছু কি আছে যেটা আপনার ওয়াইফ জানে না এখন পর্যন্ত?
না, আমি আমার অফিসের সাথে আমার লাইফের সবকিছু শেয়ার করছি।
প্রিয় শ্রোতা, আজকের এই যে জীবনের গল্পটি সেটাতে একটা মারাত্মক রকমের টুইস্ট আছে। গল্পের রেজাল্ট আমরা প্রথমে বলে দিয়ে কারণগুলো উদ্ঘাটন করব। গল্পের রেজাল্টটা হচ্ছে যে ছেলেটি আজকে এখানে জীবনের গল্প বলতে এসেছে, তার স্ত্রীকে বিবাহ করেছে মাত্র মাস কয়েক, এবং তার ভাষ্য অনুযায়ী সে তার স্ত্রীকে পছন্দ করে না। আচ্ছা, আপনি কি এই ব্যাপারটা জানেন যে আপনার হাজবেন্ড আপনাকে পছন্দ করে না?
হ্যাঁ জানি।
কবে বলেছে আপনাকে?
বলছে বিয়ের 2 দিন পরে।
বিয়ের 2 দিন পরেই বলেছে? কেন পছন্দ করে না সেটা বলেছে?
হ্যাঁ,
সেটাও বলেছে। তো আপনি এখনো তার সঙ্গে ঘর সংসার করছেন?
হ্যাঁ।
কেন করছেন?
জানি না,
প্রশ্নের উত্তর আমরাও জানি না, কিন্তু আমরা প্রশ্নের উত্তরটা জানতে চাই। এবং আজকের এই অনুষ্ঠানটা যারা শুনছেন তাদের সবাইকে আমি নোটিশ করব, এই অর্থে যে ওদের দুইজনের যে গল্পটা সেটা লাখ মানুষের কাছে যাবার পরে আপনাদের হাতে ছেড়ে দিব, এবং আপনারা যে জাজমেন্টটা দিবেন সেই জাজমেন্টটা আমার মনে হয় আমাদের আজকের যিনি এখানে নিজের জীবনের গল্পটা বলতে এসেছেন সেটা শোনার পরে হয়তো আপনাদের মূল্যবান মতামত ওর কিছুটা হলো কাজে লাগতে পারে। আমরা শুরু করি ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকেই। এবং আপনি যেটা বলছিলেন যে আপনার স্ত্রীকে পছন্দ করেন না, আপনার স্ত্রীও আজকে স্টুডিওতে আছে, মাত্র কয়েক মাস হলো বিয়ে হয়েছে, এবং কেন পছন্দ করেন না, কি তার সমাধান হতে পারে, আমার মনে হয় লাখ লাখ শ্রোতা যারা অনুষ্ঠানটা শুনবে তারা একটা মূল্যবান মতামত আপনাকে দিবে। আমার মনে হয় সেই মতামতের প্রতি আপনার রেসপেক্ট রাখা উচিত। প্রিয় শ্রোতা, আমরা সব দিক যেন বিবেচনা করি, আমরা যেন ইমোশনাল না হই, আমরা যেন স্ত্রীর দিকটাও বিবেচনা করি, এবং একই সাথে বিবাহিত সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক এটাও মাথায় থাকবে, এবং একই সাথে আমাদের এখানে যিনি এসছেন তার জীবনের যে ঘটনাটা বর্তমান সময়ে আছে, তার সে বিবাহিত, সামাজিক সবকিছু প্রেক্ষাপট চিন্তা করে তার জন্য একটা সবকিছু মিলে যেন একটা ভালো সাজেশন আপনাদের কাছ থেকে আসে। বলেন, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
আমি যখন একদম ছোট ছিলাম তখন হঠাৎ করে আমার আম্মা বললো একদিন, যা তোমার নানুরে নিয়ে আসো। আমি গেলাম আমার নানারে নিয়ে আসতে, কিন্তু প্রথমে বলে রাখি আমার আব্বা আম্মা একদম মূর্খ, তারা কোনো অক্ষর জ্ঞান নাই, তারা লেখাপড়া কি তারা ওই বিষয়টা জানে না। তখন আমার নানারা যখন নিয়ে আসি আমি তখন আমার স্কুল দেখে মানে আমার খুবই আনন্দ লাগতেছে। আমি বলতেছি নানা আমি যদি স্কুলে পড়তে পারতাম। তখন আমার নানা কত তুই পড়বি? আমি বলছি হ্যাঁ পড়বো। তখন আমার নানা ওই স্কুলে ভর্তি করে দেয় ক্লাস 1-এ, ওইখান থেকে আমার স্টুডেন্ট লাইফ শুরু।
আচ্ছা,
তারপর আমি ক্লাস 1-এ পড়তাছি।
আপনার কয় ভাই বোন ছিলেন?
আমি তখন একাই ছিলাম, আমার কোন বোন ছিল না, আমার বোন আরো অনেক পরে জন্ম নেই, আমরা 2 ভাই বোন। তখন মানে আমার টিচাররা যা বলতো একবার বলতো ওইটাই আমার মুখস্থ হয়ে যেত। আমার কেউ মানে যে একটু পড়াইবে বা দেখাই দিবে এরকম মানুষ ছিল না আমাদের ফ্যামিলির বা আমাদের আশেপাশে বাড়ির মধ্যে কেউ ছিল না। তখন আমার টিচাররা আমার আব্বারে বলতেছে তোর ছেলে তো অনেক মেধা ভালো ওরে লেখাপড়া করা, কিন্তু আমার আব্বা লেখাপড়া করানোর অনেক ইচ্ছা ছিল কিন্তু আমাদের তো অর্থ নেই একদম।
বাবা কি করতেন, কৃষি কাজ
না? আমার বাবা মানে হ্যাঁ মাটি কাটতো বিভিন্ন ধরনের কাজ করতো।
আচ্ছা, জোয়ান কাটা যেটাকে বলে।
হ্যাঁ হ্যাঁ, তখন মানে আমার ক্লাস ওয়ান থেকে ক্লাস টু তে উঠবো তখন আমার রেজাল্ট দেয়, আমিও বুঝতাম না যে তখন আমার রুল হয় তিন আর আমার এক ফুয়াত্ত ভাই ছিল ওর হয়েছে ৩৬, তখন আমি বুঝতাম না তিন কি আর ৩৬ কি। তখন আমি আব্বার কাছে কান্নাকাটি করে বললাম যে আব্বু আমি তো এত কষ্ট করে লেখাপড়া করি কিন্তু আমি মাত্র তিন আর আমার শহীদুল ভাই উনি ৩৬ হয়েছে। তখন আমার আব্বু রাগান্বিত হয়ে আমার বকা দেয় দুরান দেয়, আমি আবার পুকুর বাড়িতে যাই।
মানে আপনি বুঝতেন না যে তিন মানে হওয়া মানে হচ্ছে ভালো, আপনি ৩৬টাকে ভালো মনে করেন?
৩৬টাকে ভালো মনে করেন, আমার আব্বুও ভাবছে যে ৩৬টাই ভালো।
ওকে ওকে বলুন।
ওনার তো
তখন
আব্বু আমাদের স্যার মনিউদ্দিন মাস্টার উনি যাচ্ছে বাজারে, তখন ওরা ডাকে বলছে স্যার আপনি বললেন আমার ছেলে ভালো লেখাপড়া কিন্তু ও মাত্র তিন আর আমার বাগিনা ও ভালো না ও ৩৬, ওটা কারণ কি? পরে আব্বারে উনি বুঝায় বললো যে এর বোকা তোর ছেলে মানে তিনজনের পরে আর ও ৩৬ জনের পরে ওর ও ভালো, ওইটা বুঝায় বললো। তখন আমার আব্বা বুঝলো কিন্তু আমি পরের দিন স্কুলে যাই তখন আমার স্যার আমার ডেকে নিয়ে মানে মারে বলে কই তুই বুঝাস না আমার কাছে বলবি আমি তোরে বুঝাই দিব। এভাবে আমার ছোট বেলার লাইফ চলতে থাকে। মাঝে মাঝে আব্বা মাটি কাটতো ওই জায়গার মধ্যে বাটটাত নিয়ে যেতাম, মানে আমি ভালো পোশাক পরতে পারতাম না, পোশাক ছিল না। এভাবে যাইতে থাকে আমার লাইফ। যখন আমি ক্লাস ৫ এ উঠি তখন স্যারে বলতেছে তোর ছেলে তো ভালো আছে তোর ছেলে বৃত্তি পরীক্ষা দিতে হবে। তখন মানে আব্বা বলতেছে বৃত্তি পরীক্ষা দিলে কি লাভ হবে? তখন স্যার আব্বার বুঝাইতেছে যে যদি বৃত্তি পরীক্ষা দেয় তাহলে সে যদি বৃত্তি পায় তাহলে তার লেখাপড়ার খরচ সরকার দিবে। ওই আব্বারে বোঝানোর পরে আব্বার রাজি হলো কিন্তু আমার যে বৃত্তি গাইড কিনবো এই টাকাটা ছিল না। তখন মানে আমাদের হেডমাস্টার উনি মানে একটা অনেকদিন পরে আমার একটা পুরান গাইড সংগ্রহ করে দিছে যে তুমি ওইটা থেকে পড়ো পড়ে এ করো। সবাই প্রাইভেট পড়তো আমি প্রাইভেট পড়তে পারতাম না, আমি কি করবো? ওই যে স্যারেরা যে একটা কোচিং করে তো ওই কোচিং এর মধ্যে যা শিখতে পারতাম ওইটুকুই। তারপর আমার কনফিডেন্স ছিল যে আমি বৃত্তি পরীক্ষা দিলে বৃত্তি পাবো। তখন এইভাবে পঞ্চম শ্রেণীর মানে ফাইনাল পরীক্ষা চলে আসে, আমি ফাইনাল পরীক্ষা দিয়ে পালাই, বৃত্তি পরীক্ষাটা পিছিয়ে গেল কিছুদিন পরে দিতে হবে। তখন মানে স্যার হঠাৎ করে বলতেছে একদিন যে বৃত্তি পরীক্ষা তো এবছর আর হবে না মনে হয়, আমাদের কোচিং করাটাও বন্ধ করে দিল স্যারে। তারপর আমি আব্বার কাছে বললাম যে আব্বা এবছর মনে বৃত্তি পরীক্ষা হবে না তাহলে আর কোচিং টোচিং
ক্লাস ৫ এ থাকা অবস্থায়।
হ্যাঁ, তখন আব্বা বলল হয়তো তোর দুর্ভাগ্য আমাদেরও দুর্ভাগ্য, ঠিক আছে তোর আর লেখাপড়া করতে হবে না তুই কাজ কর। তখন আমি মানে আমাদের এলাকার ছেলেপেলে আছে ওদের সাথে মানে দলে চুক্তি লোয়া লাগা যায় মানে লোয়া বুনে যায় ওই জায়গার মধ্যে কাজে গেলাম, মানে কাজ করতে আছি আমি। হঠাৎ করে একদিন স্যার আসলো, আমাদের হেডমাস্টার স্যার আসলো, আসা বলতেছে শফিক কোথায়, শফিকরে ডাকেন। তখন আম্মা আমার ডাইকা নিয়ে আসলো, বলতেছে তোমার কি তোমার স্যারে বলে নাই যে তোমাদের পরীক্ষার কথা, আজকে তোমাদের পরীক্ষা? আমি কেছি না স্যারে তো কোচিং বন্ধ করে দেওয়ার পরে তো আর স্যারে কোনো খোঁজ খবর নেয় নাই আর আমরাও কিছুদিন যাবৎ পড়ি টরি না। তারপরে মানে স্যার বলতেছে না তুমি এখনই রেডি হও তোমার বৃত্তি পরীক্ষা আজকে। তখন আমরা ৪ জন ছিলাম বৃত্তি পরীক্ষা দিব, ৪ জন গেলাম। আমরা যখন বৃত্তি পরীক্ষা দিতেছি বসিয়া পরীক্ষা পরিদর্শন করে স্যার উনি আসা বলতেছে ক স্টুডেন্ট কমবে, স্টুডেন্ট বাড়লো কেন ৪ জন? মানে আমরা জানতাম না যে সকালবেলা একটা পরীক্ষা অলরেডি চলে গেছে।
ওকে ওকে, দ্যাটস ভেরি স্যাড। এটা আপনারা জানলেন না কেন?
আমাদের স্যার
খোঁজ খবরও রাখেনি, এতটা সচেতন ছিল না,
টেনশন করতে পারে নাই।
ওকে,
তখন মানে বলতেছে কে কে সকালবেলা পরীক্ষা দেও নাই দাঁড়াও। তখন বললাম যে স্যার আমরা দাঁড়াইছি ৪ জন। তখন আমি রিকোয়েস্ট করলাম স্যার আমার স্বপ্ন আমি বৃত্তি পরীক্ষা দিব, বৃত্তি পরীক্ষা দিলে বৃত্তি পাবো, স্যার আমার পরীক্ষা দিতে দেন। স্যার বলতেছে দেখো তুমি বৃত্তি পরীক্ষা দিবা কিন্তু তোমার তো পরীক্ষা একটা চলে গেছে, তুমি এই পরীক্ষাগুলো ভালো করলে তো তুমি বৃত্তি পাবা না। তখন মানে স্যার আর আমার ওই জায়গা থেকে পরীক্ষা দিতে দেয়নি ওরা। তখন আয়সা বললাম মানে অনেক কান্না করলাম, বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আব্বারে বললাম, আব্বা বলে থাক ঠিক আছে তোর আর লেখাপড়া করা লাগবো না তুই কাজ কর এটাই ভালো। তখন মানে আমি কাজ করতেছি এখন কি করবো আর আমাদের ফ্যামিলির অবস্থা দেখে, এর মধ্যে আমার একটা ছোট বোন আসছে, তার মধ্যে আরেকজন লোক বাড়লো আমাদের ফ্যামিলির, কাজ করতেছি, হঠাৎ করে একদিন আমাদের হেডমাস্টার স্যার বলতেছে আব্বার সাথে দেখা হয়েছে, বলতেছে আপনি ছেলেকে স্কুলে ভর্তি করেন নাই। আব্বা বলে দেখেন আমরা খাবার জুটাইতে পারি না তিন বেলার। তখন স্যার বলতেছে দেখেন ও তো ভালো স্টুডেন্ট, ও অনেক কিছু করতে পারবো, ওকে লেখাপড়া করান। তখন আব্বা আমারে অনেক কষ্ট করে কিছু টাকা সংগ্রহ করে মানে হাই স্কুলে সিক্সে ভর্তি করে দিল। তখন আমি ক্লাস সিক্সে ভর্তি হইলাম। এখন তো মানে আগে প্রাইমারি স্কুলে শর্ট প্যান্ট পরে যাওয়া যায় তো, এখন তো মানে ফুল প্যান্ট লাগবে, স্কুল ড্রেস লাগবে, এখন তো আরেক সমস্যা পড়ে গেলাম, মানে আমার তো এগুলো নাই। তখন আমাদের এক ভাই ছিল তাজুল ইসলাম ভাই, ওদের বাড়িতে কাজ করতো, অন্য ছেলেরা 15 টাকা করে দিত, মানে উনি আমারে ওই হিসাবে মানে একটা হেল্প করলো, মানে আমারে 25 টাকা দিত, বলতো তোরে 25 টাকা দিব, তুই যেহেতু কাজ করবি আর তুই এমনি টাকা দিলে তো তোরা নিবি না। তখন মানে আমার আব্বা বলতেছে ঠিক আছে তুমি কাজ করে তোমার টাকাটি সংগ্রহ করে তুমি স্কুল ড্রেসটি বানাইনো। তখন আমি একটা প্যান্ট আর একটা শার্ট বানাইলাম। আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি লেখাপড়া করে বড় হয়ে মানে আমি পুলিশ হব, এটা ছিল আমার স্বপ্ন। আমি চাচ্ছি যে যত কষ্ট হোক যাতে আমি লেখাপড়াটা করতে পারি। আমি এইভাবে মানে লেখাপড়া করতেছি, কাজ করতেছি, লেখাপড়া করতেছি ফাঁকে ফাঁকে। তখন মানে আমার যে একটা শার্ট একটা প্যান্ট বানাইছিলাম এর মধ্যে লেখাপড়ার খরচ, তারপরে অন্য যা কাপড় চোপড় বানাবো ওইটা আর বানাইতে পারিনি। আমি একটা প্যান্ট যখন আমি ক্লাস সিক্স থেকে সেভেন উঠি তখন মানে আমার প্যান্টটা একটু ছিঁড়ে গেছে, মানে ওইটা আবার সেলাই করার পরে মানে ছুট হয়ে গেছে একটা পা। ছুট হয়ে যাওয়ার পরে মানে আমাদের এক স্যার বলতেছে ওই একটেং বাইটটা এদিকে আই, তুই তোর একটেং ছুট কে? আমি বললাম স্যার ওইটা তো একটু সেলাই করছি এই জন্য একটু উপরে উঠে গেছে। বলে কো আরেকটা নতুন প্যান্ট বানাস না কেন? আমি বলছি স্যার বানাবো। আর তোর এই একটা শার্ট দেখতেছি অনেকদিন যাবত, এই শার্ট গুলা একরস না, স্কুল ড্রেস তিরি বেড়ে গেছে, এগুলা একরস না। আমি বলছি স্যার বানাবো কিছুদিন পরে বানাবো, ওইটা বইলা স্যারের কাছ থেকে চলে গেছি। এভাবে আমি লেখাপড়া করতেছি। যখন ক্লাস এইটে উঠি তখন মানে আমার বই কেনার মানে অনেক প্রবলেম হয়ে গেছে, বই কিনতে পারতাছি না, পরীক্ষা এসে গেছে এখনো বই কিনতে পারতাছি না। তখন কি করলাম, কাজ করতে করতে বই কেনার টাকা সংগ্রহ করলাম, তখন কর্মকান্দা থেকে বই কিনতে হইব। আমার এক ফ্রেন্ডে বলতেছে দেখ আমরা এন প্রাইভেট পড়ি, তোর তুই যেহেতু বই কিনবি তুই তো কর্মকান্দা কোনো সময় আসস নাই, আর তুই কোনো জায়গা তো যাস না, তোর বই আমি কিনে দেবো না, তুই দাঁড়া। তখন মানে ওই জায়গায় প্রাইভেট পড়তেছে একটা মেয়ে, করোনার মধ্যে দেখা মানে আমার খুবই ভালো লাগলো, কিন্তু আমার মানে এরকম কোন সময় সাহস হয় না যে কোনো মেয়ের সাথে কথা বলবো। আমি মানে ওই মেয়েটারে মনে মনে খুবই লাইক করলাম। বাড়িতে আসার পরে মানে আমি রাত্রে যখন শুইলাম তখন মেয়েটারে মানে আমি খালি শুধু দেখি আমার চোখের মধ্যে ভাসে,
কিন্তু
হ্যাঁ ওই মেয়েটাকে ভাসে, কিন্তু আমি কিছুই আমি আবার ভাবি দেখ যদি মেয়ের কিছু বলি মেয়ে আবার কি বলে না বলে। তখন মানে আমি এভাবে লেখাপড়া করতেছি কষ্ট করে, ক্লাস নাইনে উঠলাম, নাইন থেকে টেনে যখন এসএসসি পরীক্ষা দিব তখন মানে আমার আরো কঠিন দুঃসময় চলে আসলো। মানে এখন তো আরো খরচ অনেক বেশি লাগে, সবাই প্রাইভেট পড়ে, স্যারেরা বলে যায় তুই প্রাইভেট পড়াস না তুই পাশ করবি কিভাবে। এভাবে আমার দিন যাইতে থাকে, এসএসসি পরীক্ষা দিতে হইব। ওই সময় আমার মানে টেস্ট পরীক্ষার সময় আমার অঙ্ক পরীক্ষার সময় আমার ফুফু মারা যায়। তখন আর আমি অঙ্ক পরীক্ষাটা দিতে পারিনি, মানে ফু মারা গেছে ওই টেনশনে আর অঙ্ক পরীক্ষাটা দিইনি। তখন তো মানে টেস্ট পরীক্ষা হয়ে গেল, তখন আমার আর পরীক্ষা দিতে দিবে না স্যারেরা, যে ও অঙ্ক পরীক্ষা দিছে না, যে ও বইয়ের পরীক্ষা দিছে না, ও পাশ করবে না, এই জন্য ওরে দেওয়া যাবো না। তখন মানে আমার খুবই কান্তাছি বাড়িতে গিয়া আব্বার কাছে কান্তাছি, আমার আব্বাও কান্তাছে কো দেখ তুই এত কষ্ট করছস, তোর এখন পরীক্ষা দেওয়ার লাগে দিব না স্যারেরা। তখন মানে আমাদের এলাকার এক সুলতান ভাই আছে, আব্বা ওর কাছে গেছে যে দেখেন মামা আমার ছেলেরা আপনি একটু বইলা দইলা স্যারেরে যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, ও পাশ করবো, ও অঙ্ক পরীক্ষা দিতে পারে না, আমার বড় বোনটা মারা গেছে, ওরে খুব আদর করতো তো এই জন্য ওই কষ্টে পরীক্ষাটা দিতে পারে নাই। তখন মানে আব্বা গিয়া যখন বললো ওনারে, উনি স্যারের সাথে বললো, স্যারেরা রাজি হয় না, না না ওরে দেওয়া যাবো না, ও প্রাইভেট পড়ছে না কোনো সময়, ও কিভাবে পাশ করবো, ও পাশ করবো দুজন অঙ্কে তাহলে আর পরীক্ষা না দে। কিন্তু স্যারেরা জানতো যে আমি কোনো সময় তো পরীক্ষার মধ্যে ফেল করি নাই, আমি যে এই পর্যন্ত আসছি কোনো সময় তো পরীক্ষা ফেল করি নাই। তারপর স্যারেরা মানে ওই সময় আর আমার স্যারেরা হেল্প করতেছে না। তখন মানে এই মজিদ স্যারেরা আমার আব্বা ধরলো, তখন মজিদ স্যারের মায় হইলো, কলো দেখ আমি তো আমি বলতে পারবো রিকোয়েস্ট করতে পারবো, তবে তোর ছেলেরা দিতে হলে আরো 22-23 জনকে দিতে হইব, যারা এক সাবজেক্ট আছে ওরা সবাই দিতে হইব। তর্সের তো পরীক্ষা দিচ্ছে না, তারপর অনেকে ফেল করছে ওদেরকে দিতে হইব। তখন মানে কতই সভাপতির গিয়ে বল দেখ সভাপতির বইলা কিছু করতে পারোস কিনা। তখন মানে কলমাকান্দ আব্বা গেছে সভাপতির, মানে আমাদের স্কুলের সভাপতি ছিল ফৌজদার, ওনার গিয়ে বললো। ওনারা বলার পরে
আপনি যে এসএসসি পর্যন্ত পড়ছেন বা পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনার বাকি যে ভাই বোন গুলো ছিল তারা কি পড়াশোনা করছে নাকি?
হ্যাঁ, আমার একটা আমার
বোনটাও কি পড়াশোনা করছে নাকি বোনটা পড়াশোনা বন্ধ হয়ে গেছে?
না, ছোট বোন তো মানে আমি যখন ক্লাস ফাইভে পড়ি ও তখন জন্ম নিছে, সে তো এখন মানে স্কুলে যাওয়ার বয়স হয়নি।
স্কুলে যাওয়ার বয়স হয়নি তখন, আপনি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছেন, বলুন। তারপর
তখন মানে ফৌজদারকে বলার পরে উনি রাজি এসে যাও যাও তোমার ছেলের পড়তে বলো, তা আমি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিব। উনি শুনছে আমি কিভাবে কত কষ্ট করে লেখাপড়া করছি, আমার লেখাপড়ার আগ্রহের কথা শুনিয়া উনি বলল যাও তোমার ছেলের আমি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিব। তখন আব্বা এসে বলল যে হ্যাঁ তোর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এখন টাকা কই থেকে? ফর্ম ফিল আপ করলে তো প্রায় মানে সবার কাছ থেকে 2500 টাকা করে নিছে, মানে আমার কাছ থেকে তো মিনিমাম তো বুট ফ্রিটা দিতে হবে, এখন তো ওই টাকা নাই, এখন কি করি? এখন তো আব্বা পড়ে গেছে অনেক টেনশনে, টাকা কোন জায়গায় টাকা সংগ্রহ করতে পারতাছে না। তখন মানে আব্বা আমাদের তাজুল ইসলাম ভাইয়ের বইলা টইলা গিয়া কিছু টাকা নিছে, তারপরে সম্পূর্ণ টাকা সংগ্রহ হয় নাই, তারপরে সুলতান ভাই কিছু টাকা দিছে দিয়া হেল্প করে তারপরে মানে আমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে দিছে। মানে আমাদের মজিদ স্যার ওই জায়গার মধ্যে অনেকটা হেল্প করছে, কারণ উনি যদি হেল্প না করতো তাহলে আমি পরীক্ষা দিতে পারতাম না। উনি মানে আমার শুধু বুটপ্রিটা দিয়ে আমার এটা করে দিছে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে দিছে। তারপরে আমি পরীক্ষা দিব, এখন তো সুলতান ভাই বলতেছে যে তুই পড়স না কিভাবে পরীক্ষা দিবি, তুই পরীক্ষা দিলে ফার্স্ট করবি ফাইভ পড়স না। তখন আব্বার কাছে বলতেছে ও তো প্রাইভেট পড়ে না কিভাবে পরীক্ষা দিলে পাশ করবো। আর আমি রাত্রে পড়তে পারতাম না বেশিক্ষণ, কারণ দিনে আমার পড়তে তো মানে ডিজেল কিনে আনবো, যে টাকাটা ছিল না তো ডিজেল কিনে আনবো, রাত্রের বেলা জায়গা পড়লে তো ডিজেল ফুরাবে, এমন ওই টাকা আমাদের তো মানে এক্সট্রা ব্যয় করার মতো কোনো টাকা পয়সা ছিল না। তখন মানে আব্বা বলতেছে ক আমি তো ওরে এখন ডিজেল কিনে দেই, এখন ওর সারা রাত্রে পড়ে মানে পরীক্ষা আসে গেছে এই মুহূর্তে আর কি। সুলতান ভাই বলছে যে প্রাইভেট পড়ে না ও পাশ করবো কিভাবে, তো প্রাইভেট পড়া তো নাই ও পাশ করবো এভাবেই, তবে ও সারা রাত্রে পড়ে, আমিও সারা রাত্রে পড়তাম। সুলতান ভাই বলে এভাবে সারা রাত্রে পড়লে তো অসুস্থ হয়ে যাবো, তো ওরে বলেন যে সারা রাত পড়তে হবো না, যা পরে অল্প যাতে রেস্ট টেস্ট নে। ওরে বলার পরে মানে আব্বা আমার বললো যে এত পড়া লাগবো না, আর আমি যখন পড়তাম তখন আম্মা এসে আমার ওই জায়গায় দাঁড়ায় থাকতো, দাঁড়ায় থেকে যাতে আমি যাতে বই না পাই, রাত্রিবেলা একা একা পড়তাম। আমি আম্মারে বলতাম যে না তুমি যাও গা, তারপর আম্মা যাইতো না, মানে আমার আম্মা তো আমার খুব ভালোবাসতো এই জন্য আর কি দাঁড়ায় থাকতো, আমি যতক্ষণ পড়তাম উনি দাঁড়ায় থাকতো। আম্মা বলতো আর আমার আম্মা বলতো যে তুই পাশ করবি, তুই পড়, তোর ফাইভ পড়া লাগবো না, তারপরে তুই পাশ করবি। আমার আম্মা সবসময় আমার দোয়া করতো। তখন মানে আমি এসএসসি পরীক্ষা দিব, এখন তো এসএসসি পরীক্ষা দিতে হইলে যাইতে হবে রিস্কা ভাড়া, এর ফাঁকে কিছুদিন কাজ করলাম, কাজ করে রিস্কা ভাড়া গুলা সংগ্রহ করলাম, রিস্কা ভাড়া দিয়া যাইতে হবে কলমাকান্দা। এই কলমাকান্দা যখন পরীক্ষা দিতে যাই তখন আবার মানে ওই কেন্দ্রের মধ্যে গিয়ে ওই মেয়েটারে দেখলাম, ওই মেয়েটার দিকে আমি বলি ওই মেয়েটা আবার ওই জায়গার মধ্যে পরীক্ষা দিতে আছে। আমি এখন পর্যন্ত মানে ওই মেয়েটার নামই জানি না, কিন্তু ওরে আমি অনেক লাইক করি। তারপরে মানে পরীক্ষা দিলাম ওই জায়গার মধ্যে ওই মেয়েটার সাথে একসাথে, ওই মেয়েটা পাশের রুমে বসলো, আমরা ওই রুমে বসে পরীক্ষা দিলাম। তারপর ওই মেয়েটার সাথে কখনো কথা বলিনি, মেয়েটা আশেপাশে অনেক ঘোরাঘুরি করছে কিন্তু কখনো তারে বলি নাই, আর মেয়েটাকে বুঝতে দেয় না যে আমি তার পিছনে বা ঘুরতেছি বা তারে দেখতেছি, ওটা ওরে বুঝতে দেয় নাই। তখন মানে আমি পরীক্ষা শেষ হয়ে গেল, তখন আসলাম বাড়িতে, আসার পরে মানে চুক্তি ধান কাটে দে ওই জায়গার মধ্যে দলে যোগদান করলাম যে ধান কাটবো, ধান কাটতেছি। আর আমার ওই বছর মানে ইংলিশ পরীক্ষা গুলা খুবই হার্ড হয়েছিল, আমার ফ্রেন্ডেরা সবাই মানে যদি ফেল করে এই জন্য বাড়ি থেকে একজনে এক জায়গায় চলে গেছে, সবাই বলতেছে এই শফিক তুই যাস না কেন। তখন আমি বললাম যে আমি ফেল করবো না, আমার কনফিডেন্স আছে আমি ফেল করবো না। তখন ওই যে আমার যেদিন রেজাল্ট দিবে ওই দিন আমি ধান কাটতেছি, ধান কাটতেছি। তখন মানে তিনটার দিকে আইসা আমার এক চাচা, উনি মারা গেছে রিটন নাম, উনি আইসা বলতেছে যে বাতিদা তুমি তো পাশ করছো। তখন আমার খুবই খুশি লাগতেছে, মানে আমার এরকম আনন্দ লাগতেছে। আমি দলের সবাই বললাম যে আমি ভাই আমি একটু দেখে আসি, আমার রেজাল্টটা দেখে আসি। তখন ওরা বলতেছে যাও তুমি, কিন্তু আমরা মুড়িয়ে গন্যা রেখে দিব, ওই তোমার বাপার ডি নিয়ে তারপরে তোমার বাবে নিব। তখন আমার আমার আব্বাই নিতে পারেন, আমার আব্বাই এমনি যে অসুস্থ বুড়া মানুষ, তা আবার উনার ডি নিয়ে বৃষ্টি আসতেছে, উনার বোঝাটা নিয়ে টাই না, তারপরে আবার আমারটা টানবে, ওটা মানে আমি কিভাবে যাই রেখা। ওরা তো আমার সুযোগ দিল, কিন্তু এরকম সুযোগ দিছে যে আমার যাওয়ার মতো না। তখন আমি না দেয়া ওই জায়গার মধ্যে মানে কান্না করতেছি আর এই দানের পূজা গুলা নিতাছি, নেওয়ার শেষ হয়েছে, শেষ হওয়ার পরে রাত হয়ে গেছে, বাজারে গেলাম, বাজারে গিয়ে মানে আমার এই আনন্দটা যে সারাদিন যে আমি পাশ করছি একটা আনন্দ, সবাই তো আনন্দ উপভোগ করছে,
নিজের রেজাল্ট দেখার সৌভাগ্যটা নিজের চোখে হয়নি
হয়নি
তখন দারিদ্র অবস্থার কারণে। হ্যাঁ বলুন। তারপর
তারপর মানে রাত্রেবেলা বন্ধুরা বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে আমি যে পাশ করছি, তোর আমার রেজাল্টটা দেখছস? বলল হ্যাঁ তুই পাশ করছ। তারপরে আমি এইটুকু কনফিডেন্স হওয়ার পরে যে আমি পাশ করছি, আসার পরে মানে আমি প্রথম বিশ্বাস করতে পারিনি যে আমার চাচা বলছিল যে আমি পাশ করছি, আমার অনেক আনন্দ লাগছিল কিন্তু বিশ্বাস হয়েছিল না। তখন আমার বন্ধুরা যখন বলছে তখন আমি বিশ্বাস করছি। আমার বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমার আব্বা অনেক খুশি মানে আমি পাশ করছি, আর আমাদের এলাকার মধ্যে আমি এই প্রথম মানে এসএসসি পাশ করছি। আমাদের একটা পাড়া আছে হরুল পাড়া, এর আগে কেউ মানে এসএসসি পাশ করে নাই আর কেউ মানে এরকম লেখাপড়া করে নাই, আমাদের এই পাড়ার মধ্যে এসএসসি পাশ করে নাই। তাহলে সবাই খুশি মানে সবাই আনন্দ উপভোগ করতেছে যে ওই ছেলেটা পাশ করছে, অনেক কষ্ট করছে, সবাই মানে বলতেছে, চতুর্দিকে বলতেছে। তখন আমি এসএসসি পাশ করার পরে ধান কাটা শেষ হলো, ধান কাটা শেষ হওয়ার পরে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হইলাম, ধান বিক্রি করে কিছু টাকা করে ইন্টারমিডিয়েট ভর্তি হইলাম। ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পরে মানে এখন হয়ে গেছে আরেক সমস্যা, আগে তো মানুষের বাড়িতে কাজ করতাম কামলা লইতো, কিন্তু এখন কামলা লো না, ওরা লজ্জা পা, বলে তুই এসএসসি পাশ করছিস এখন তুই মানুষের বাড়িতে কাজ করছিস, এটা কিরকম না। আমি বলতাম যে আমার তো কিছু করার নাই, কাজ তো করতে হইব, কাজ না করলে আমি লেখাপড়া করবো কিভাবে, ওইটা বইলা বইলা। তারপরও মানে কাজে নিতে চাইতো না, তারপরও জোর করে তাদের সাথে কাজ করতাম। তারপরে আমি যখন ইন্টারে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে মানে ক্লাস করতেছি, হঠাৎ করে একদিন গেলাম, একদিন গিয়ে দেখি ওই মেয়েটা ওই জায়গার মধ্যে আছে, ওই ক্যাম্পাসের মধ্যে আছে। তখন আমি ওর সাথে কথা বলি নাই, না বলে ওই জায়গার মধ্যে দাঁড়ায় ওরে দেখলাম অনেকক্ষণ, দেখার পরে মানে আমি ওইখান থেকে চলে আসলাম। আমার এক বন্ধু ওর সাথে কথা বললো, কিন্তু ও জানে না যে আমি ওরে অনেকদিন আগে থেকে লাইক করতেছি বা দেখতাছি। তখন মানে আমার এভাবে মানে দুই বছর ওই জায়গার মধ্যে দুই বছর একসাথে লেখাপড়া করলাম ইন্টারমিডিয়েট। এভাবে আমার মানে কলেজ লাইফটাও শেষ হয়ে গেল, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, ইন্টার পাশ করলাম। ইন্টার পাশ করার পরে মানে এখন তো আর গ্রামে কারো ওই জায়গার মধ্যে কাজ করতে পারি না, মানে নেয় না কাজ, বলে তুই ইন্টার পাশ করছ তুই কাজ করবি কিভাবে, মানে ওরা নেয় না, কাজ করতে দেয় না। তখন আমি আস্তে আস্তে আমাদের সংসারের অবস্থা যেহেতু দুর্বল, এখন আব্বা আম্মা মানে আমি কাজ করতে পারি না, লেখাপড়া করে এখন বসে রয়েছি, কোনো চাকরি টাকরিও পাই না। এর মধ্যে আব্বা আম্মা মানে আমার প্রতি আস্তে আস্তে বিরক্ত হইতেছে যে তুই লেখাপড়া করে কি লাভ হইলো। এর মধ্যে আমি ফাঁকে ফাঁকে চাকরি ইন্টারভিউ দিছি, পুলিশে কয়েকবার গেলাম, কিন্তু রিটার্নে এলাও হয়েছি, বাইবাতে গিয়ে প্রশ্ন ঠিকই উত্তর দিছি, কিন্তু আমার তিনটা প্রশ্ন করে তিনটা সঠিক উত্তর দিছি, তারপরও আমার রেজাল্ট কেন বানিয়ে আসে না আমি বলতে পারি না। অনেকে বলে যে টাকা ছাড়া চাকরি হয় না, তুই যতই ভালো করস ভালো পরীক্ষা দেস কাম হইব না, আসল হয়েছে গিয়ে টাকা। আমি আর চেষ্টা করি, তারপর আমি চেষ্টা করি না এরকম না, আমি চাকরির জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু দেখা যাইতেছে এভাবে। আমি একবার বিমান বাহিনীর চাকরির জন্য ঢাকা আসলাম, আমার চাচার বাসায় থাকলাম তেজগাঁও, এই পুরান বিমানবন্দরে গেলাম, যাওয়ার পরে মানে ওই জায়গায় চাকরি করার লেগে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে মানে আমার ওই জায়গার মধ্যে আর এলাও হয় নাই, না হওয়ার পরে মানে একজন লোক আসলো, বললো যে আসো যাই তোমার আমি এক জায়গার মধ্যে নিয়ে যাই, যে তোমার ওই জায়গার মধ্যে নিয়ে গেলে যে তোমার যদি মানে উনি বলছে যে আমার চাচা বলছে এরকম কষ্ট করে লেখাপড়া করছে, তো ওনার যদি নিয়ে যাও তো ওনার নিয়ে যাই ওই জায়গার মধ্যে। শোনার পরে বলতেছে আর কি আমার নিয়ে যাবে, নিয়ে দিলে মানে প্রধানমন্ত্রীর বাসায় নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বলছে তাহলে উনি দুদিক গুলা শুনে তাহলে চাকরি হবে, মানে উনি প্রধানমন্ত্রীর একজন উনি বড় আর কি প্রধানমন্ত্রীর বাসার মধ্যে থাকে, উনি প্রধানমন্ত্রী ইয়ে করে। তখন উনি নিয়ে গেল আমারে ওই জায়গার মধ্যে, উনার বাড়ি কিশোরগঞ্জ ছিল। নিয়ে যাওয়ার পরে মানে প্রধানমন্ত্রীর বাসার মধ্যে একটা লোক ছিল যে উনি মানে আমার প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করাবে, উনি আমার কাছে টাকা চা, মানে টাকা ছাড়া দেখা করাবে না। তখন তো আর আমার কাছে মানে এরকম কোন টাকা নাই, আর আমার দেখা করার মতো টাকা দেওয়ার মতো কোন অ্যাবিলিটিও ছিল না। তখন আমি ওই জায়গা থেকে চলে আসি। এভাবে মানে কোন চাকরি পাইতাছি না, আমার চতুর্দিকে খালি শুধু অন্ধকার, মানে কোনো কাজও করতে পারতাছি না, চাকরিও পাইতাছি না। তখন আমি কি করলাম, মানে এই এক জায়গায় সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম, মানে ফার্ম গেট ইস্পান ইসলামিয়া চক্কু হাসপাতালের সামনে সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম। ওই জায়গায় মধ্যে সিকিউরিটি গার্ডের চাকরি করলাম কিছুদিন।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন চার মিনিটের ব্রেক হবে এই মুহূর্তে। চার মিনিট পরে আমি আবারও ফিরে আসব আমার এই গল্পে। এবং আজকে আবারও বলছিলাম, প্রথমে যেটা বলে নিয়েছি যে যারা এখানে জীবনের গল্প বলতে এসছেন সঙ্গত কারণে, সামাজিক তাদের সামাজিক অবস্থান চিন্তা করে তাদের নামটা এখানে প্রচার করা সম্ভব হচ্ছে না, তাদের গল্পটাই মূল বিষয় এবং তাদের গল্পটা আপনারা ফলো করুন। Very, very, very important story. Chota ta break char minute ajunne.
Close up. The closer, the better. Close up mone koriye day jiboner durdanto kichu muhurto. এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিট পরে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। যারা আজকে জীবনের গল্প এখানে বলছেন সঙ্গত কারণে তাদের নাম আমরা প্রচার করছি না, নাম দুটো আমরা মিউট করে দিয়েছি, যেটা গল্পের প্রয়োজনই, আপনারা পুরো গল্পটা শুনলেই বুঝতে পারবেন, হুইচ ইজ ভেরি ভেরি সেন্সিটিভ স্টোরি। আর তাদেরকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। ওখানেও খুব কনজারভেটিভভাবে একটা ভিডিও আমি প্রেজেন্ট করেছি তাদের, www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আমি আবারও ফিরছি গল্পে। হ্যাঁ শফিকুল, আমরা যেখানটাই ছিলাম।
হ্যাঁ, সিকিউরিটি গার্ডের চাকরি কিছুদিন করলাম, করার পরে আবার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে চাকরিটা ছেড়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পরে মানে আবার বাড়িতে একই সমস্যা, যে তুমি কোনো চাকরিও করতে পারো না, কোনো কিছুই না, কাজও করতে পারো না, তাহলে তুমি লেখাপড়া করে কি লাভ হইলো? তুমি চাকরিও পাচ্ছ না, কোনো কিছুই না, এখন আমাদের সংসারের এই অবস্থা, তুমি আমার সংসারে হাল ধরবা? তুমি কিছুই করতে পারতো না, আব্বা তেমন কাজ করতে পারে না, এখন আব্বা মাছ টাছ মারে, মাছ বিক্রি করে কিছু টাকা দিয়ে সংসারটা চলে। তার মধ্যে আমি একজন অনেক বড় হইছি, এখন এখনো যদি আমি বৈশা বৈশা খাই বাপের ফুটেলো, মানে কেউই দেখতে পারে না এখন। তারপর আমি কি করবো, কষ্টে আবার ঢাকা চলে আসছি। আইসা করাল বস্তিতে থাকি, থাকে জুট রাবিশ টানে না, ওই রাবিশ টানি, রাবিশ টান থেকে মানে আমি তো লম্বা অনেক, দেখা গেছে ওই যে সাইডের টিনের মধ্যে লাগে আমার হাতের তিনটা লক কেটে গেছে। ওই যে কিপড়ি ভাই দেখেন, ওই জায়গার মধ্যে তিনটা লক কেটে গেছে, মানে আমি যখন মাথা নিয়ে যেতেছি পূজা, তখন ওই জায়গায় লাগা তিনটা লক কেটে গেছে। তারপরে আবার ওই আঙ্গুলটা কাটা মানে হালকা বাজা ছিল টিনের মধ্যে লাগা পয়রা দিতে চাইছিল। তখন মানে ওইটা সেলাই করে ওই জায়গার মধ্যে 15-20 দিন বৈশা দেখে খায়া টেয়া, তারপরে আবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গেলে পরে হঠাৎ করে একদিন রাত্রে মানে আমার আব্বা অনেক গালাগালি করতেছে আমার, যে ও তো কোনো কিছুই করতে পারে না, আমি এখন এখন আমার রেস্টের সময় ওরে লেখাপড়া করাইলাম, আর এখন আমার কাজ করতে হয়, আর এখন ও বৈশা বৈশা খা। তখন মানে আমিও অনেক কষ্ট লাগতেছে যে আব্বার এই কথাগুলো শুনে, যে আব্বার এই লাইফে এসেও ওনার কষ্ট করতে হয় আমার জন্য। তখন আমি রাগে বাড়ি থেকে চলে আসি, চলে আশুলিয়া যায় একটা কেমিক্যাল গোডাউনে চাকরি নেই। ওইখানে কিছুদিন চাকরি করার পরে আমার হাত পা গা হয়ে গেছে কেমিক্যালে, তখন আবার ওইখান থেকে চলে যায় বাড়িতে। বাড়িতে চলে যাওয়ার পরে আমার এক চাচা বলতেছে, শফিক তুমি তো কোনো চাকরি টাকরি করো না, কোনো কিছুই না, তুমি এক কাজ করো, গার্মেন্টসে ঢুকো, গার্মেন্টসে আসো আমার সাথে, গার্মেন্টসে চাকরি করো। আমি বলছি ঠিক আছে, তাহলে গার্মেন্টসে আমি আসবো, তাহলে আপনি ব্যবস্থা করেন। উনি চেষ্টা করতেছে, তুমি একটা আমার ভাইয়ের নাম্বার দিছে এলাকা, যে সাদির সাথে, সাদি ভাই নাম ওনার, উনার নাম্বারটা দিছে, ওর সাথে তুমি আলাপ করো, তাহলে উনার কাছে যাইবা, তাহলে উনি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। আমি ঢাকা আসলাম, আসার পরে সাদি ভাই বলছে আসার জন্য আসলাম, আসার পরে বলতেছে সাদি ভাই যে এখন তো লুক নিবে না শফিক, তখন তো এখন আমি বাড়িতে টাকা ঋণ করে টাকা নিয়ে আসলাম, এখন যদি আবার বাড়িতে যাইতে হয় তাহলে টাকা কই থেকে দিব, বাড়িতে তো আমি কোনো কাজও করতে পারি না। তখন আমি আরেকটা চেষ্টা করে আরেকটা ফ্যাক্টরির মানে ইয়ার মধ্যে টেক্সটাইলে চাকরি নিই, 3 মাস ওই টেক্সটাইলে চাকরি করার পরে সাদি ভাই একদিন আমার বলতেছে শফিক ওই জায়গায় আসো এখন তোমার নিয়ে যাবো। তখন আমার ওই ইউনিক ডিজাইন নামক এক ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতে আমার চাকরি দেয়, আমি ওই চাকরি করি মানে মোটামুটি বাড়িতে 4-5 হাজার টাকা দিতে পারি, এইভাবে টাকা দিতেছি। আর বাড়িতে একটা ঘরটর বানলাম, বান্ধার পরে মানে হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের কাছে আমি শেয়ার করছিলাম যে আমি তো একটা মেয়ের চয়েস করি, মেয়েটার তারপরে মানে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে পালাইছি, তারপরে মানে ওই মেয়েটার সাথে কোনো কথা বলতে পারিনি, ওই মেয়েটার নাম জানছি আর ঠিকানাটা জানছি, তার বললাম যে মেয়েটার নাম তো আমার স্ত্রীর, বর্তমানে আমার স্ত্রীর নাম যেটা ওই নামই, ওই মেয়েটার ওর বাড়ি বাসা ওরা নদীর পার। পরে বলতেছে তুই তাহলে বিয়ার প্রস্তাব দে, নাহলে তোর বিয়া হয়ে দেবো। আমি কইছি ওর কি আমার কাছে বিয়া দেবো?
যে বর্তমানে যে আপনার সঙ্গে বসে আছে, সামনে বসে আছে, সে তার কথা বলছেন?
না না না, ওর নাম রুনা, আমি যাকে লাইক করতাম ওর নাম রুনা।
এর আগে তো আপনি একটা মেয়েকে লাইক করতেন, সেই মেয়েটা কি?
ওই মেয়েটাই,
ওই মেয়েটাই, সেই মেয়েটা।
হ্যাঁ, ঠিকানা ওরে দেওয়ার পরে ও মানে তথ্য নিছে, বলে ও তো মানে ওর বাবা তোদের মতোই দরিদ্র, তাহলে তোর কাছে দিব না কেন, তুই তো লেখাপড়া করছো, তার মোটামুটি এখন যে চাকরি করো সংসার মোটামুটি ভালোই চলতেছে, তাহলে সমস্যা কি, দিব না কেন? পরে আমার আব্বারে বলি না, আমার নানারে বলছিলাম একজন, তখন নানা নাকি বলছিল তখন না করছে যে বিয়া দিবে না, তাহলে আর আমি বিয়ে করবো না এখন। তখন মানে আমার আব্বা আম্মা পাগল হয়ে গেছে যে আমার বিয়া করাইবো, আমি যখন বিয়ার কথা বলছি এই কারণে মানে এখন ওরা পাগল হয়ে গেছে বিয়া করাইবো। মানে তখন আমার একদিন হঠাৎ করে ফোন দিল, কিছুদিন আগে পয়লা বৈশাখের আগের দিন আমার ফোন দিল যে তোমার দাদু তো অসুস্থ তুমি আসো, মানে আগে বলছিল যে তোর জন্য মেয়ে দেখা হইতেছে, আমি জানতাম না যে আব্বা সবকিছু কমপ্লিট করে রেখে দিচ্ছে বাই করছে। আমি যে সময় আব্বা বলছিল যে আমি তোমার জন্য মেয়ে দেখতেছি, আমি বলছি মেয়ে দেখলে আমি আগে দেখে নিব তারপরে আমি বিয়ে করব, তো বলছে ঠিক আছে। তখন আমি বাড়িতে আসলাম, একদিন বললো যে তোমার দাদু অসুস্থ পয়লা বৈশাখের আগের দিন, তখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে বলতাছে যে কালকে তোমার দেখতে আসবো, আমি বলি কি কালকে দেখতে আসবো কি সেজন্য, কালকে দেখলে আসলে কালকে তোমার বিয়ে, আমি কইছি না আমি না দেখে তো বিয়ে করবো না আমি দেখবো। তখন আমার আব্বা বলতাছে, আমার আব্বা সাসার বলতাছে আজকে ছেলে আমাদের উপরে থাকা, ওরা তো মূর্খ বুঝে না যে কে কি কি হবে, তাও ওনার সেরকম কোন জ্ঞান ধারণা নাই, ওনারা বুঝে না। তখন বলতেছে কি যে ওর দেখা লাগে কেন, আমরা যা দেখছি তাই তো, আমার বাবা সাসারা বলতেছে আমরা যেটা দেখছি ওইটাই তো, ওর দেখার কি প্রয়োজন আছে, ওর দেখা লাগবো না। আমি তখন রাজি না, তখন আমার আব্বা মানে উনি উল্টা পাল্টা কিছু কথা বলে, তখন আমার রাজি হইতে হয়েছে, কারণ আমি তখন চিন্তা করলাম যেহেতু আমার আব্বা আমার জন্ম দিছে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, তাহলে আমার আব্বার কথাই তো আমার মানতে হবে।
আপনি রাজি হলেন?
হ্যাঁ, আমি রাজি হইলাম, কারণ আমার কপালে যা আছে তাই হবে, আমার আব্বা যেহেতু দেখছে, আব্বা তো আর খারাপ কিছু দেখে নাই বা আব্বা তো খারাপ কিছু ভাবে নাই, তখন আমি রাজি হইলাম। তখন ওরা দেখতে আসলো শুক্রবারে, বৃহস্পতিবার দেখতে আসলো, শুক্রবারে বলে তোমার শুক্রবারে ওরা বিয়া ঠিক করে চলে গেল। তখন আমি আমার বর্তমান স্ত্রী যে ওর নাম্বারটা ঘটকের কাছ থেকে নিলাম, নিয়ে ওরা আমি ফোন দিলাম,
মানে ফোন দিলাম এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে। আচ্ছা, তো ফোন দেওয়ার পরে,
ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে আমি তোমার সাথে বেশি কোনো কথা বলবো না, যে আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি সত্যি সত্যি আনসার দিও আমারে। আমি ওরে জিজ্ঞাসা করলাম যে তোমার কি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে
বা? তখন আপনি দেখেননি?
না, আমি দেখিনি।
আচ্ছা,
আমি আমার
আব্বাকে পরিচয় দিলেন আপনি ফোন করার পরে যে তোমার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে?
হ্যাঁ।
ওকে,
তো বললাম যে তুমি রাজি আছো কিনা ওইটা জিজ্ঞেস করে বললাম যে তুমি তোমার যদি কোনো ছেলের সাথে সম্পর্ক থাকে বা কোনো ছেলের সাথে সম্পর্ক থাকলে তুমি আমার বলতে পারো। তখন ও বললো যে না, আমার কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। তাহলে আর আমার কোন দ্বিমত করার কারণ দেখি না আমি, তখন আমি রাজি হয়ে গেলাম।
রাজি হয়েছেন?
হ্যাঁ।
ওকে।
শুক্রবারে সকালবেলা আমার গায়ে হলুদ হলো, গায়ে হলুদ হওয়ার পরে মানে আমি গোসল টসল করলাম, গোসল টসল করার পরে আমাদেরকে আমাকে নিয়ে গেল যে আমাদের এক পাশের বাজার আছে রহিমপুর বাজার, ওই বাজারে গেলাম জুমার নামাজ পড়ে। ওই বাজারে যাওয়ার পরে মানে কাজি সাহেব আসলো, কাজি সাহেব আসার পরে মানে ওই জায়গার মধ্যে আমার বিয়ে পড়াইলো।
ওর মেয়েটাকে তখনও দেখেননি আপনি?
না, আমি তখন মেয়েটাকে দেখিনি। বিয়ে টিয়ে পড়ানোর পরে ওরা বলতেছে যেহেতু জামাই চাকরি করে চলে যাবে, তাহলে যেহেতু উনি দেখে নাই মেয়েটারে, তে ওনারে আমাদের বাড়িতে নিয়ে যায়। তখন আমার ওরা বলল যে আমার নিয়ে যাওয়ার জন্য। তখন আমি
ঠিক বুঝলাম না কি ধরনের বিয়ে পড়ালো মেয়েকে, তো মেয়ের বাড়িতে মেয়ে থাকলো, আপনি থাকলেন অন্য এক জায়গায়, এটা কি ধরনের বিয়ে হলো আমি ঠিক বুঝলাম না।
ওটা মানে গ্রামের বিয়ে এরকমই হয়।
আপনি কি মেয়ের বাড়িতে যান নাই বিয়ে করতে? ওকে,
না না।
আপনি কোথায় গেলেন?
আমরা মসজিদে, একটা মসজিদ ছিল যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মধ্যে,
ওই মাদ্রাসার মধ্যে ওইখানেই কবুল বলে ফেললেন।
হ্যাঁ হ্যাঁ।
আর ওদিকে মেয়ে আপনাকে না দেখে সেও কবুল বলে ফেলেছে। আমি আপনার কাছ থেকে একটু শুনি, বলেন তো কিভাবে হলো, আপনি কিভাবে ওখানে কমপ্লিট করলেন বিয়ে?
আমি এই বিষয়ে কোনো কিছু জানি না, আব্বা মা বিয়ে করেছে, আব্বা মা সবকিছু জানে।
আপনার আব্বা সবকিছু জানেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ঘটনাটা কি ঘটেছিল আমাকে একটু বলেন তো। ওই সময়টাতে কি এরকম হয়েছে যে আপনি ওনাকে দেখেননি, না দেখি কবুল বলেছেন?
হ্যাঁ, না দেখি,
না দেখি কবুল বলেছেন। তো আপনার আগ্রহ হচ্ছিল না মন থেকে যে কোন ছেলেটাকে বিয়ে করছি বা কি অবস্থা একটা জানা শোনা দরকার?
হ্যাঁ, আগ্রহ ছিল, কিন্তু দেওয়ার মতো কোন পরিবেশ ছিল না।
পরিবেশ ছিল না মানে? একটু বলবেন আপনার পরিবার সম্পর্কে। আপনার বাবা কি করে?
দোকান আছে, মনিহারি দোকান।
মনিহারি দোকান আছে? কয় ভাই বোন আপনারা?
এক বোন দুই ভাই।
এক বোন দুই। আপনি বড়? সবার?
হ্যাঁ,
সবার বড়। তো হঠাৎ করে কি বিয়ের সম্বন্ধ আসলো নাকি এর আগেও বিয়ের সম্বন্ধ এসেছিল?
হ্যাঁ, হঠাৎ করে আসছে।
আসার পরে
হঠাৎ করে মানে ওরা দেখে গেছে হয়ে গেছে, পরে ওদের বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক, পরের দিন বিয়ে হয়ে গেছে।
আপনাদের বাড়িতে কি কাজে এসে আপনাদের বাড়িতেই কবুল বলালো আপনাকে?
না, ওই যে ওই মাদ্রাসার মধ্যে পড়াচ্ছে।
মাদ্রাসা কি একই মাদ্রাসায় ছিলেন আপনারা দুইজন?
আমরা বাড়িতে ছিলাম, আমি বাড়িতে ছিলাম।
তো দুজনকে একসাথে করেনি কেন বিয়ের সময়?
ওটা মানে আমি সঠিকটা বলতে পারি না, মানে আমার ওই মসজিদে রাখার পরে ওই জায়গার মধ্যে আমার বলছে কবুল বলার জন্য।
মানে আমাদের গ্রামের এলাকার মধ্যে এরকম ভাবে হয়, মানে ছেলের বাবা মেয়ের বাবা উপস্থিত থাকলে এইভাবে বিয়ে হয়।
ও আচ্ছা, মেয়ের বাবা ছেলের কাছে উপস্থিত থাকে আর ছেলের বাবা মেয়ের কাছে উপস্থিত থাকে?
না না না, আমার আব্বা আমার কাছে ছিল, মানে ওর বাবাই মানে ওর মতামত মানে সম্পূর্ণ,
মানে আপনাদের পক্ষ থেকে গার্ডিয়ান হিসেবে আপনার বাবা ছিলেন। আর ও কবুল বলার সময় আপনাদের ফ্যামিলি থেকে কে ছিল?
ও কবুল বলার সময় আমাদের
মানে আমার কবুল মানে আমার পক্ষ থেকে আমার আব্বুই মানে দিছে আর
কি। মানে আপনি যখন বিয়েটা কবুল করলেন সেই সময় ওর পরিবারের কোন অভিভাবক ছিল না?
না, ছিল না।
হয়তো ধর্মীয় মতে এটার বিধান আছে আমি ঠিক জানি না, তবে বিয়েটা এরকম ভাবেই হয় আপনাদের এলাকায় আপনি যেটা বলছেন?
হ্যাঁ, এইভাবেই হয়।
আচ্ছা, তারপর বলেন।
তারপর বলতেছে
আপনি বাবাকে বললেন না একটু যে বাবা আমি ছেলেটাকে দেখতে চাই?
না, গ্রামের মধ্যে এরকম বলার কোন নিয়ম নাই।
আপনার বান্ধবী যারা আছে, পরিচিত যারা আছে, আত্মীয় স্বজন সবারই কি একইভাবে বিয়ে হয়েছে?
হ্যাঁ, এইভাবেই হয়।
বলেন আপনি। হ্যাঁ,
তারপর বলতেছে যেহেতু জামাই চলে যাবে, ঢাকা চলে যাবে, তা ওনারে নিতে হবে আমাদের বাড়িতে, উনি মেয়েটা দেখে।
কে বলছে এটা?
ওটা আমার শ্বশুর বলছে আর কি।
শ্বশুর বললো?
হ্যাঁ। তখন
আচ্ছা, আপনার মনে কি, যেহেতু মানুষ আমরা সবাই কৌতূহল থাকে বিভিন্ন বিষয়ে, জীবনে স্বামী অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার ক্ষেত্রে স্ত্রী অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তো একটা মানুষকে যখন বিয়ে করলেন, এই ছেলেটাকে তো আপনি আগে থেকে জানেন না, চেনেন না, দেখেন উনি কোনোদিন, দেখেছেন?
না।
আচ্ছা, তো আপনার কৌতূহল হচ্ছিল না যে কেমন একটা ছেলেকে বিয়ে করলাম, ছেলেটা কেমন হবে, ভালো হবে না মন্দ হবে? মেয়েদের মনে তো একটা স্বপ্নই থাকে স্বামীকে নিয়ে, এরকম কোন চিন্তা ভাবনা কাজ করছিল না?
ছিল, কিন্তু আমি বলার মতো সাহস পাইনি এবং বলিও না।
বলার মতো সাহস পাননি, বললে কি হতো? আপনি কি পড়াশোনা করেছেন?
হ্যাঁ করেছি।
কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন?
মানে আমি মাদ্রাসা থেকে আলিম পাস করে এখন ফাজিল ফার্স্ট ইয়ার।
আচ্ছা, মাদ্রাসা থেকে আলিম পাস করে ফাজিল ফার্স্ট ইয়ার আছেন। আপনি বাবাকে বলার সাহসই পাননি?
জি।
মাকে বলতে পারতেন?
আমি বলি নাই, কারণ আমার ইচ্ছা মতো কোনো কিছু হবে না, ওরা আমার ইচ্ছার কোনো গুরুত্ব দেবে না, যার কারণে আমি বলি না।
লিসেন হার ভয়েস ভেরি কেয়ারফুলি লিসনার্স, আমি একটা কথাই বলতে চাই এখানে, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চিত্র আজকের এই হ্যালো 8920 তে ফুটে উঠছে, ইনফ্যাক্ট আমরা বলবো এটা কিন্তু আমাদের একজন রুনার অবস্থা না। আমরা যতই বলি না কেন আমরা অনেক বেশি মডার্ন হচ্ছি, অনেক বেশি এগিয়ে যাচ্ছি, অনেক বেশি টেকনোলজি কিংবা অনেক বেশি অ্যাডভান্স মিডিয়া আমাদের লাইফটাকে অনেক বেশি ফাস্ট করে ফেলেছে, কিন্তু এই কিংবা আজকে আমাদের এখানে যিনি জীবনের গল্প বলতে এসেছেন, যারটাই আসলে মূল গল্প, হাজবেন্ড আব্দুল ইসলাম, এদের যে অবস্থা এটা আমাদের সমাজের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা আমাদের সমাজের উল্লেখযোগ্য মানুষের বা কোয়ান্টিটি যদি আমি বলি সেই জায়গাটা থেকে একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং এখানে ওরা যে চিত্রটা আজকে ওদের জীবনে তুলে ধরছে সেখানে আমাদের কি বা করার আছে, কিন্তু সচেতন হবার একটা অনেক বড় জায়গা আছে বাবা মার। আমরা সামনের দিকে একটু এগোতে চাই। বলুন তো, আপনি বিয়ে করলেন, করার পরে আপনার পরিবারের ওর পরিবারের কে যেন বলছিল ওর পরিবার নিয়ে যাওয়ার জন্য?
আমার শ্বশুর বলছিল জামাইরে নিয়ে।
বিয়ের দিনই?
হ্যাঁ, বিয়ের দিন।
আচ্ছা,
তখন মানে আমি তো কোন উপস্থিতি নেওয়া যায় না যে আমি শ্বশুর বাড়িতে যাবো বা এরকম।
তখন মানে বিয়ে করেছিলেন কি পরে?
বিয়ে করেছিলাম মানে পাঞ্জাবি পরে, কিন্তু মানে আমি তো আর একা যাইতে পারবো না, আমার বন্ধু বান্ধব নিয়ে যাইতে হইব তো দু একজন। তখন মানে আমার আব্বা বলতেছে তুমি কারে কারে নিবা তোমার সাথে, তখন আমি বলছি যে আমার বন্ধু আছে নুরুল, শফিক, আবদুল্লাহ, এই দুই তিনজন বন্ধু আছে ওদেরকে নিয়ে যাবো। তখন ওরা বলতেছে যে আমরা তো ওরা আসতে মানে সিভিল বেসে গেছে, বিয়ের মধ্যে সিভিল বেসে গেছে, বিয়ে কাবিন পরাবে শুধু সিভিল বেসে ওরা চলে গেছে। বলতেছে আমরা তো প্যান্ট শার্ট ভালো ভালো কাপড় চাপড় পরে যাইতে হইব, বাড়িতে আসা তারপরে আবার যাইতে হইব। তখন মানে বাড়িতে আসলাম, আবার বাড়িতে আসা তারপরে আবার মানে ওই জায়গার মধ্যে গেলাম রাত্রে। ওই জায়গার মধ্যে আমি রাত্রে যাওয়ার পরে দেখা গেছে রাত্রে অনেক রাত হয়েছে, তারপরে মানে আমাদেরকে নিয়ে গেল বাসর রাতে দিল। দেওয়ার পরে আমি দেওয়ার আগে আমি মানে দুই রেখাত শুক্রিয়া না নামাজ পড়লাম
একা একা
না আমার স্ত্রীকে নিয়ে।
ফার্স্ট স্ত্রীকে দেখলেন কখন?
হ্যাঁ, ওই জায়গার মধ্যেই।
দেখার পর আপনার ইম্প্রেশন কি ছিল?
আমার ইম্প্রেশন ছিল যে আমার স্ত্রী আমার মানে আমার বাবা যা চয়েস করছে তাই।
আপনার আপনার নিজে থেকে পছন্দ হলো আপনার স্ত্রীকে?
হ্যাঁ, আমার স্ত্রীকে আমার
প্রথম দেখলেন আপনি তাকে। আপনাকেও একই প্রশ্ন করব, আপনি আপনার হাজবেন্ডকে প্রথম দেখলেন বিয়ের পরে, আপনার কেমন লাগছিল এই মুহূর্তে, পছন্দ হলো ছেলেটাকে? একদম সত্য কথাটাই বলবেন।
হ্যাঁ, পছন্দ।
মানে এটা উনি সামনে আছে বলে বলছেন নাকি সত্যি সত্যি?
না না, সত্যি কথা,
মন থেকে আপনাকে পছন্দ করেছে। যাক, ঠিক আছে। তারপর?
তারপর মানে শুক্রিয়ানা নামাজ পড়ার পরে আমরা বাসুরাতে যখন ওই জায়গায় গেলাম, আমি ওরে ওই জায়গার মধ্যে ওরে জিজ্ঞাসা করলাম যে তুমি আজকে রাত্রে মিথ্যা কথা বলতে নাই, তুমি সত্য কথা বলতে পারো, যদি কারোর সাথে তোমার সম্পর্ক থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তী জীবনটা কিন্তু সুখী হবো না, কারণ তোমারও আমি চিনি না, তুমিও আমার চিনো না, দেখা গেল তোমার যদি কোনো সম্পর্ক থাকে পরবর্তী লাইফে কিন্তু আমাদের লাইফে লাইফটা কিন্তু শুধু একদিনের জন্য না, পরবর্তী জীবনটা কিন্তু আমরা সুখী হতে পারবো না। ওটা বললাম, বলার পরে ও বলল যে না আমার কোনো সম্পর্ক নাই। ওটা বলার পরে আমি ওই জায়গার মধ্যে দুই দিন থাকলাম, থাকার পরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে আরেকদিন ওর পরে আরেকদিন আমি যখন পরে চলে যাবো ঢাকা, এই মুহূর্তে আবার আমার শাশুড়ি বললো যে জামাই আরেকদিন আসেন আপনি, এসে ওই দিক দিয়ে চলে যাবেন না। তখন আরেকদিন গেলাম, যাওয়ার পরে আমার স্ত্রী জিজ্ঞাসা করলাম তোমার তো কোনো ছেলের সাথে সম্পর্ক নাই, ও আবার সত্য কথা বলে, মানে একটা মিথ্যা কথা দুইবার বলতে পারে না ও, মানে
সত্যটা ধরা পড়ে যায়।
সবসময় ও সত্য কথা বলে, ও এমনিতে মানে খুবই সত্যবাদী একটা মেয়ে। তখন ও আমার সাথে বললো যে আমি সত্য কথা বললে তুমি মানে নিতে পারবা? আমি বলছি যে মানে না নেওয়ার কি আছে, আমি আমি তখন জানতাম না যে
তিন দিনের দিন কি আপনি ওটা জিজ্ঞেস করলেন ওকে আবার? আচ্ছা,
আমি তখন জানতাম না যে ও কোন সত্য কথা বলবে বা কি বলবে, ওটা আমি তখন বুঝতে পারিনি।
আচ্ছা, আপনি ওকে এই বারবার কোশ্চেনটা কেনই বা করছিলেন, এটা কি খুব প্রয়োজন ছিল? আমার মধ্যে ওর মধ্যে এমন কোন আচরণ কি আপনার চোখে পড়েছে যেটা যে কারণে আপনার মনে হচ্ছে যে ওর অতীত জীবনটা জানাটা খুব জরুরি?
আমার মানে ওর দেখে মানে ওর মনটা মানে কিরকম খারাপ থাকতো ওইটা দেখে মানে আমার মনে হয়
সন্দেহ হয়েছে।
হ্যাঁ, মনে হইতো যে ও মনে মনের মতো অনেক কষ্ট আছে।
আচ্ছা,
কারণ ওরে দেখলে বোঝা যায় তো যে ওর মনে অনেক কষ্ট আছে, ওই জন্য মানে ওরে আমি বারবার প্রশ্নটা
জিজ্ঞেস করছিলাম।
হ্যাঁ, করছিলাম। তখন মানে ও আমার বলতেছে যে আমি বললে তুমি মানে নিতে পারবা আমার কষ্টের কথা? আমি তখন বুঝতে পারিনি ও কি কষ্টের কথা বলবে বা কি বলবে না। তখন আমি বলছি যে মানে নিতে পারবো। সর্বপ্রথম বললো যে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল।
এটা শোনার পরে আপনার কেমন লাগছিল?
আমার মনে হয়েছিল যে মনে হয় আমার পৃথিবীটা আমার বুকের মধ্যে চাপায় দেওয়া হয়েছে, মানে আমার এত খারাপ লাগছিল, আমি এত কান্না করতেছিলাম। তখন
কেন খারাপ লাগছিল?
খারাপ লাগছিল মানে ও ওই সম্পর্ক করছিল, আমি জিজ্ঞাসা করলাম শুধু সম্পর্কই করছো?
বিয়েটা হয়েছে আপনার কত কত বছর বয়সে? মানে আপনার তো বিয়ে হচ্ছে কত কয়েক মাস যাবত, আপনার বর্তমান বয়স কত বলছিলেন?
আমার 23 বছর।
23 বছর, 23 বছরের ছেলে, কোন মেয়ের সাথে আপনার সেই অর্থে তেমন কোন সম্পর্ক হয়নি? পছন্দ হতো দুই একটা মেয়েকে?
কিন্তু আমার একটা মেয়েকে পছন্দ হয়েছিল, আমি কোন
মেয়ের সাথে কথাও তো বলতে পারেননি, সম্পর্ক তো হয়নি আপনার, সেটা তো খুব ন্যাচারাল। আর ও বলছে যে ওর একটা সম্পর্ক ছিল, এবং এটা শোনার পরে আপনি আপনার মন থেকে সেটা মেনে নিতে পারছেন না? দিস ইজ এ ভেরি কমন হ্যাপেনিং ইন আওয়ার সোসাইটি। আচ্ছা, তো এরপরে আপনি ওকে কি প্রশ্ন করলেন?
বললাম ওই ছেলের সাথে কি তোমার ফিজিক্যাল রিলেশন হয়েছিল?
এটা ডিরেক্টলি আপনি ওকে জিজ্ঞেস করলেন?
হ্যাঁ হ্যাঁ। তখন ও আমারে বলতেছে হ্যাঁ হয়েছিল।
ও আপনাকে উত্তরটা দিয়েছে হ্যাঁ হয়েছিল?
হ্যাঁ।
আচ্ছা, আপনার কাছে ফিরে বিষয়টা নিয়ে, আপনি কি ওকে বলেছিলেন যে সত্যি সত্যি এই ও যেটা বললো, আপনি কি এটা বলেছিলেন?
হ্যাঁ আমি বলেছি।
তো আপনি এটা কেন বললেন ওকে?
কারণ আমি মিথ্যা বলতে পারি না, ওই মুহূর্তে আমি মিথ্যা বলতে পারি না, কারণ ও আমার ওর মাথা শুয়ে কসম কাটাইছিল, তাই আমি মিথ্যা বলি নাই। কারণ আমি ওই মুহূর্তে ভাবছিলাম যে ওর মাথা শুয়ে কসম কাটছি, তাই ওর যদি কোনো কিছু হয় এই জন্য আমি সবকিছু সত্য বলে দিই।
সবকিছু সত্য বলে দিই? আপনি চেয়েছেন যাতে ওর মাথা ছুঁয়ে যেতে কসম কেটেছি, এবং ও যেহেতু ব্যাপারটা ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড, সুতরাং আপনি এটা গোপন করতে চাননি?
জি।
আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, ওকে থামিয়ে রেখে, যে আসলে যে ছেলের সঙ্গে আপনার এত গভীরতা ছিল বিয়ের আগে, সম্পর্কটা আসলে কি ছিল একটু সংক্ষিপ্ত করে যদি আমাকে আমাদেরকে একটু বলেন।
এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না।
কেন বলতে চান না?
এই বিষয়ে কোনো কিছু বলতে আমার ভালো লাগে না, বলতে ইচ্ছা।
ছেলেটাকে কি আপনি এখনো লাভ করেন?
না, এটা মিথ্যা, আমি ওরে এখন লাভ করি না।
এটা কি মানে আপনাদের মধ্যে সম্পর্কটা কি স্বেচ্ছায় ছিল নাকি অনিচ্ছায় ছিল? মানে আপনার ও যেটা বললো যে একটা আনএথিক্যাল একটা ফিজিক্যাল রিলেশন, এটা কি আপনার ইচ্ছায় হয়েছে নাকি অনিচ্ছায়?
না, এটা আমার ইচ্ছা হয় না, ইচ্ছার বিরুদ্ধে।
ইচ্ছা ছেলেটাকে আপনি লাভ করতেন?
হ্যাঁ, লাভ করতাম, কিন্তু মানে সম্পর্ক টিকে রাখার কারণে মানে আমার ইচ্ছার বিরুদ্ধে।
আপনাকে এগুলো বলেছে ও যে কথাগুলো আজকে এখানে বলছে? পুরো ঘটনাটা আপনাকে বলেছে?
হ্যাঁ।
ছেলের সঙ্গে আসলে কি ছিল পুরো ঘটনাটা বলেছে?
হ্যাঁ।
আচ্ছা, তাহলে পুরো ঘটনা আপনার কাছ থেকে একটু শুনি, ঘটনাটা কি ছিল ওর জীবনে?
ও বলেছিল যে ওর এক বোন ছিল, ওর বোন একটা ছেলের মানে ওরাও এরকম ভাবে ওর বোন ও যেরকম এরকম একটা ছেলের লাভ করত। ওর এক চাচাত্ত বোন ছিল, বিলকিস নাম ছিল, ও মানে একটা ছেলের লাভ করত, ওরা গোপনে বিয়ে করছিল। তারপরে ওর বন্ধু ছিল, ও
যে ছেলেটাকে ও লাভ করতো।
হ্যাঁ।
আচ্ছা।
ও যখন মানে মাদ্রাসায় পড়তে যাইতো তখন ওই ছেলে দেখছিল, দেখার পরে ওর কাছ থেকে নাম্বার নিয়েছিল। অনেকদিন ওই ছেলে বিরক্ত করার পরে এক সময় ওর সাথে ওর রিলেশন হয়।
কন্টিনিউয়াসলি বিরক্ত করতো ছেলেটা?
হ্যাঁ।
আচ্ছা, তো রিলেশন হয়
মেয়েদের মন তো এক সময় ওর সাথে মানে
দুর্বল হয়ে গেছে।
হ্যাঁ, দুর্বল হয়ে গেছে।
আচ্ছা।
তারপর মানে ও একদিন ওর বোনের সাথে দুর্গাপুর গেল মার্কেট করতে। মার্কেট করে যাওয়ার পরে ওর বোনরে ওর ওই ছেলের সাথে বললো যে দেখা করবে। তখন ওর বোনের বললো যে তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি ওর সাথে দেখা করে আসি একটু। তখন তার বোনের না করছিল যে তুমি একা একা যাও না, ওই ছেলের সাথে দেখা করতে।
এটা কি প্রথম দেখা ছিল নাকি এর আগেও দেখা করেছেন?
হ্যাঁ,
এর আগে একবার দেখা হয়েছে। এটা দ্বিতীয়বার দেখা না?
জি।
ওকে, বলেন তারপর।
তারপর ওই ছেলে,
আচ্ছা একটু জিজ্ঞেস করি, এই যে দ্বিতীয়বার আপনি দেখা করতে যাচ্ছেন, তার আগে তো আপনারা ফোনে কথাবার্তা বলতেন, দুজন দুজনকে ভালোবাসতেন, এটাও বলতেন, তাই না? এই সম্পর্কটা কতদিনের ছিল দ্বিতীয়বার দেখা করার আগে?
এই সম্পর্কটা 3-4 মাসের।
3-4 মাস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা। হ্যাঁ বলুন।
তারপর মানে
দ্বিতীয়বার দেখা করতে যায় যখন না করে তার বোন?
হ্যাঁ। তখন তার বোনেরা বলে যায় যে আমরা দেখা করে আর চলে আসবো। তখন মানে ওরা যায় দেখা করতে, যাই দেখা করতে গেলে মানে একটা মোটর সাইকেল নিয়ে আমাদের দুর্গাপুর বিজয়পুরের ওইদিকে, দুর্গাপুরের পাশে আর কি, ওই জায়গায় মানে অনেক পাহাড় আছে, ওই জায়গায় যায় দেখা করতে ওই ছেলের সাথে। মানে ওই ছেলে বলছে যে নীলাগুলা দেখা করবো ওই জায়গার মধ্যে। তো ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওই ছেলে মানে ওরে ওই জায়গার মধ্যে জোর করে এক পর্যায়ে ওর অমতের বিরুদ্ধে জোর করে মানে ওই জায়গায় ফিজিক্যাল রিলেশন হয় ওই ছেলের সাথে।
আচ্ছা, ওকে, এটা আপনাকে বলে?
হ্যাঁ।
তারপর?
তারপর কি আমার মানে তখন থেকে
এই কি ফার্স্ট, এটাই লাস্ট নাকি এরপরে আপনাদের মধ্যে সম্পর্ক কন্টিনিউয়াসলি ছিল?
না, এরপরে আর ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখিনি।
এরপরে কি সম্পর্ক আপনাদের ব্রেকআপ হয়ে গেছে নাকি আপনি তাকে ভালোবাসতেন তারপরে?
না, ব্রেকআপ হয়ে গেছে, ও ফোন দিত, ফোন দিলে মানে পরে আমি এ বিষয়ে অনেক কিছু বলছি, বলার পরে ওর ফ্যামিলি মানে ওর এই সম্পর্ক মানে নিতে চায় না, পরে ও মানে ওর নাম্বার গুলো সবগুলো অফ করে দিছে।
ও নিজে অফ করে দিয়েছে?
হ্যাঁ। পরে আমিও ওরে আর পরে নেক্সট ইয়ার কল দিই নাই মানে এই বিষয়ে।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই। আজকে ওরা স্বামী স্ত্রী, এই বছরের এপ্রিল মাসে ওদের বিয়ে হয়েছে এবং এই হাজব্যান্ড মানে যে আমার এখানে বসে জীবনের গল্পটা স্বীকার করছে সকুল তার স্ত্রীর সে কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা বিবাহ কিভাবে করেছে এবং বিবাহ পরবর্তী তিন দিনের জীবন সেটা আপনারা এতক্ষণ পর্যন্ত জানলেন এবং আজকে অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনাদেরকে একটা বিশেষ আহ্বান জানিয়েছি, লাখ লাখ শ্রোতা এই অনুষ্ঠানটা শুনছেন, এই স্বামী স্ত্রী সম্পর্কটা আসলে ভবিষ্যতে কোন দিকে যাবে সে ব্যাপারে আপনাদের পরামর্শ জরুরি। যারা শুনছেন তারা প্রত্যেকেই পার্টিসিপেট করবেন আশা করছি। ছোট্ট একটা বিরতি নেব পাঁচ মিনিটের, পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এদের দুজনকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এখানে এই কাপলের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিডিও ফুটেজ দেওয়া আছে, আপনারা চাইলে ওকে ওদেরকে ওখানে গিয়ে দেখতে পারেন। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার, ক্লোজ আপ The closer, the better. Close up. The closer, the better. Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। সময় রাত একটা, আপনারা শুনছেন আরজে কিবরিয়াকে, আর জীবনের গল্প নিয়ে আজকে এখানে উপস্থিত আছে শফিকুল এবং তার স্ত্রী। আর আপনারা বারবার এই মিউট শব্দটা শুনতে পাচ্ছেন, তাদের নামের ক্ষেত্রে আমরা মিউট শব্দটা ব্যবহার করছি এই কারণে তাদের সামাজিকতার কথা চিন্তা করে, কিন্তু তাদের একটা ভিডিও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি যাতে করে তাদের ব্যক্তিগত জীবনে কোনোভাবে হ্যাম্পার না হয় সেভাবে ভিডিওটা দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওদেরকে দেখতে আসতে পারেন। যারা অনুষ্ঠানে যোগাযোগ করতে চান, জীবনের গল্প বলতে চান, তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আমরা আবারও ফিরছি গল্পে। বলেন, বললো তারপর?
তারপর মনে হলো যে আমি মানে আমার লাইফে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, যে আমার উচিত ছিল যে আমার ওরে বিয়ে করার আগে ওর সাথে মিশা, ওর সাথে মিশা তার সম্বন্ধে জানা।
আচ্ছা না, আপনি দুইটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে ও আপনাকে যে কারণে প্রশ্নগুলো করেছে সেটার পেছনের কারণ হচ্ছে আপনাকে দেখে ওর মনে হতো যে আপনি অনেক কষ্টে আছেন, দুঃখে আছেন, সন্দেহ করতো আপনাকে, যে কারণে প্রশ্নগুলো করেছে। তো আপনি যদি ছেলেটাকে লাভই না করবেন, যে ছেলেটার সঙ্গে আপনার এই ধরনের একটা খুব হঠাৎ করে আকস্মিক ভাবে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, তাহলে মন খারাপ থাকতো কেন আপনার?
না, আমি জানি না ও কেন এটা বলছে। আমার সত্যি কথা বলতে আমি আমার এই বিষয় নিয়ে কোনো মন খারাপ ছিল না। এটা আমার আরো দুই বছর আগে, আমি এটা অনেক আগে মানে বাদ দিয়ে দিছি।
বিয়ের আরো দুই বছর আগের ঘটনা এটা?
হ্যাঁ, কিন্তু ওই বিষয়ে আমার কোনো মানে মন খারাপ থাকতো না। আমি এমনিতে সবসময় আমি এরকম ভাবে থাকি, আমি সবসময়
মানে আপনার আসলে ওর ফেসটাই এরকম, প্রিয় শ্রোতা, যে দেখেই মনে হয় যে একটু স্যাড, একটু একটু লাজুক, নিজেকে প্রকাশ করতে পছন্দ করে না এরকম। আর যেহেতু ওরা স্বামী স্ত্রী, কেউ কাউকে চেনে না জানে না, সুতরাং হাজবেন্ডের জায়গা থেকে সন্দেহ হয়েছে আমার স্ত্রীকে বিয়ে করেছি, সে তো হাসি খুশি থাকবে। মানে তার কি কোন সম্পর্ক ছিল যে কারণে এরকম স্যাড থাকে? তো সে কারণেই কেঁচো করতে গিয়ে মোটামুটি একটা সাপ বের হয়ে গেছে, এবং সেটাকে আমরা আসলে সাপ বলছি কুলের দৃষ্টিভঙ্গির জায়গাটা থেকে, আদৌ সেটা সাপ কিনা সেটা নিয়ে যথেষ্ট রকমের ডিবেট আছে। যাই হোক, বলেন।
তখন আমার মনে হলো যে আমার আব্বা আব্বা আমার কথা শুনে বিয়ে করাটাই আমার অনেক ভুল হয়েছে, কারণ আমার উচিত ছিল তার সাথে আগে মিশা। যেহেতু যে মেয়েটা আমাকে দুই দিনের দিন বলতে পারছে, সেহেতু আমি যদি তার আগে দুই দিন আগে মিশতাম, সে অবশ্যই আমার সাথে সত্যি কথাটা বলতো। আমি তার যদি আগে সুযোগ করে দিতে পারতাম যে সত্যি কথাটা বলার জন্য, তাহলে সে অবশ্যই আমার কাছে সত্যির আগে স্বীকার হইতো, তাহলে আমার লাইফে তো আর এরকম ঘটনা ঘটতো না। আমি ওইটা ভাবতে থাকি, আর আমার এত কষ্ট লাগতে থাকে ওইখান থেকে, মানে ওই রাত্রে আমি সকালে ওইটা ওদের বাড়ি থেকে চলে আসি, কোনো কিছু খাই নাই। ও এর থেকে ও আরো বেশি সন্দেহ করতেছে,
মানে শ্বশুর বাড়িতে কাউকে কিছু না বলে আপনি বাড়ি থেকে চলে আসলেন?
না, ওরে ওরে বলে আসতে আমি চলে যাই, মানে কোনো কিছু খাই নাই ওদের বাড়িতে। মানে ও তখন থেকে মানে ও খুবই আমার মানে সন্দেহ করতেছে যে আমি ওরে ছাইড়া দিব বা ইয়া করবো। তখন থেকে ও মানে
আপনি কষ্ট পেলেন ঠিক আছে, কিন্তু মানে আপনার স্ত্রী কি এই ঘটনা আপনাকে বলার পরে কোন ধরনের সরি বলা বা আপনাকে কোনোভাবেই সান্ত্বনা দেবার চেষ্টা করছিল কিনা?
আমি ওরে বলছি যে তুমি কেন, তুমি এই কাজ করতে গেলে কেন? আমার লাইফে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নাই ভালোভাবে, আর কোনো মেয়ের সাথে কথা বলি নাই। তুমি আমাদের এলাকার মধ্যে যাইবা, যাওয়ার পরে তুমি বুঝতে পারবে আমি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলছি কিনা। আর আমার লাইফে এরকম একটা ঘটনা, আমি এটা তো সহজভাবে মেনে নিতে পারি না। তখন ও অনেক কান্না করলো, কান্না করে বললো যে তোমার কাছে আমার জবাব দেওয়ার মতো কোনো কিছুই নাই, ও বললো আমাকে।
আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু ও বারবার আপনাকে চেষ্টা করছিল যে মাথায় হাত দিয়ে আপনি যেভাবে পারেন আপনার কাছ থেকে সত্যটা বলার জন্য, কিন্তু আপনার কি একবারও চিন্তা হয়নি যে এইরকম একটা গোপন সত্য যেটা আমার হাজবেন্ডকে যদি আমি বলে দিই সেক্ষেত্রে আমার জীবনটা হয়তো আরো ভয়াবহ হতে পারে, এই চিন্তাটা কি আপনার হয়নি তখন?
না, আমার মাথায় তখন এরকম চিন্তা আসে।
আপনি যখন জিনিসটা বলে দিলেন, বলে দেওয়ার পরে আপনার হাজবেন্ডের অবস্থা কি ছিল? ও তো ওর মতো করে বলছে, আপনার ওটা দেখার পরে কেমন লাগছিল?
মানে ও আমি তখন কান্না করতেছিলাম আর ও মানে কান্না করতেছিল, অনেক কান্না করে আমার অনেক মানে আমি বলতেছি যে আমি আমি যা বলছি আমার এসব বলা ঠিক হয়েছে না, আর আমি এসব না বলে আমার জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই, আমি যা করছি তার কোনো কিছুই মানে আমি কোনো কিছু বলতে পারতেছি না, আমার কিছু গোপন করার মতো মানে তখন ও ছিল না।
আপনাকে একটা সহজ প্রশ্ন করি আমি, খুব সহজভাবে উত্তর দিবেন, প্রথমেই মাথায় যেটা আসবে সেটাই বলবেন। যদি আপনার স্ত্রীর এই শারীরিক সম্পর্কটা না হতো ওই ছেলেটার সঙ্গে, এই সম্পর্কটা নিয়ে কি আপনার এত বেশি আপসেট হওয়ার কোনো ব্যাপার কি আপনার মধ্যে ঘটত?
না, আমার স্বপ্ন ছিল সবসময় যে আমি একটা সতী নারীর সাথে।
আমার প্রশ্নটা আমি আবারও করি আপনাকে, আপনার স্ত্রীর একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ওই ছেলেটার সঙ্গে যদি এই ধরনের অনৈতিক শারীরিক সম্পর্কটা যেটা একবারের জন্য হয়েছে সেটা যদি না হতো, তাহলে কি আপনি এই সম্পর্কটা নিয়ে এত বেশি কষ্ট পেতেন?
না না, আমি
কখনো আপনি এত বেশি কষ্ট পেতেন
না।
এই বিষয়গুলো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা, এবং যে কারণেই আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে এই অনুষ্ঠানে হাজবেন্ড এবং ওয়াইফ হিসেবে দুজন আছে, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এবং একজন হচ্ছে শফিকুল এবং আরেকজন হচ্ছে তার স্ত্রী রুনা, যাদের মধ্যে মাত্র ছয় মাস হলো বিয়ে হয়েছে, কিন্তু যে কমপ্লেক্সিটি গ্রো করেছে সেটা অবর্ণনীয়, আমরা সামনের দিকে গেলেই আপনারা বুঝতে পারবেন। এবং আপনাদের সবার কাছ থেকে আমরা সাজেশন চাই যে ওরা আসলে কি করবে, ওদের আসলে কি সমাধান হওয়া উচিত। আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে বিয়ের পূর্ববর্তী কোন একটা ঘটনাকে কেন্দ্র করে ওদের দাম্পত্য জীবনে যথেষ্ট রকমের সমস্যা তৈরি হয়েছে, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ ওরা। কিন্তু অবশ্যই এখানে একটা জিনিস মার্ক করার মতো, সামাজিকতার জায়গাটা থেকে সমাজ ব্যবস্থায়, আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ের সমাজ ব্যবস্থায় যেই বড় ধরনের ভুল ওদের দুই ফ্যামিলির কাছ থেকে হয়েছে, সেটা হচ্ছে দুজনের বিয়ে হয়েছে কিন্তু দুজনের পরিবারের কেউই তাদের সঙ্গে কোন রকম দেখা সাক্ষাৎ না করানো, কথাবার্তা বলতে না দেয়, এবং একই সাথে মেশা বা একটু হলেও সময় পাস করা, দুজন দুজনকে জানা, এরকম কোন ধরনের কোন পরিবেশ তারা দেয়নি, সুযোগ দেয়নি, দুজনের বিয়ে দিয়ে দিয়েছে। এবং বিয়ে করার পরে অতীত জীবনের কোন একটা ঘটনাকে কেন্দ্র করে রকমের কষ্ট পাচ্ছে, এবং বর্তমানে তাদের সংসারটা একেবারেই ভাঙনের পর্যায়ে, আমরা সেদিকেই যাচ্ছি। আপনাদের সবাইকে বলছি যারা এই ভিডিওটা দেখছেন, কি আসলে করা উচিত, এবং আপনাদের পরামর্শগুলো সামহাও হয়তো কারো কারো ব্যক্তিগত জীবনের এরকম ঘটনা থেকেও বড় ধরনের পরামর্শ আসবে, ওদের জীবনকে হয়তোবা পজিটিভলি কিছু চিন্তা করতে সাহায্য করবে। জি বলুন, তারপর কি করলেন?
তখন আমি মানে ওর কাছ থেকে চলে গেলাম, চলে যাওয়ার পরে মানে বাড়িতে যাওয়ার পরে ও ফোন দিতে আছে একটা না, আমি ফোন রিসিভ করি না, অনেকগুলা ফোন দেওয়ার পরে আমি রিসিভ করলাম, কিন্তু আমি রিসিভ করে কথা বলবো, এই কথা বলার মানে এরকম মানে আমার শক্তিটা পাইতাছে না, মানে আমি জীবনে যা কল্পনা করি নাই তা আমার লাইফে ঘটে গেল, আমি ওই বিষয়টা মানিয়ে নিতে পারতাছি না সহজে। মানে আমার স্ত্রী আমার আগে একটা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করলো, ওটা আমি কখনো মানিয়ে নিতে পারতাছি না। তখন মানে আমার এই কথাটা একজন ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম আর কি, ওটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল।
আপনার ফ্রেন্ডের সঙ্গে আপনি ঘটনাগুলো শেয়ার করলেন?
হ্যাঁ, ওটাই ছিল মানে আমার লাইফের সবচেয়ে বড় ভুল। তখন ওই ফ্রেন্ড মানে ওই জায়গা থেকে চলে আসার পরে মানে ওই ফ্রেন্ডের সাথে শেয়ার করার পরে আমি ঢাকা চলে আসি, ঢাকা চলে আসার পরে কিছুদিন পরে ওই ফ্রেন্ড আমার এক বাবির সাথে শেয়ার করে, তারপরে বাবি আবার আমার আব্বা আম্মার সাথে শেয়ার করে, এভাবে এভাবে ছড়াইতে ছড়াইতে আমাদের এলাকাটা সম্পূর্ণ এলাকার মানুষের বিষয়টা জানা গেল যে এরকম একটা সম্পর্ক ছিল বা এরকম একটা ছিল। তখন আমার আব্বা আমার বলতেছে, তুমি যে এগুলা বলছো মানুষের কাছে এগুলা শুনছে, তোমার কাছে কি এগুলার কোনো প্রমাণ আছে নাকি? আমি কইছি, না আমার কাছে তো কোনো প্রমাণ নাই। তাহলে প্রমাণ ছাড়া কথা বললা কেন? আমি কইছি, প্রমাণ বলতে আমি যে আমার ফোনে আবার অটো রেকর্ড করা আছে। আমি বলছি, আমার ফোনে তো অটো রেকর্ড আছে, ওই জায়গায় মনে ওর কিছু আছে, রেকর্ড করা আছে যে বলছে যে এগুলা বলছে কো, তাহলে এগুলা পাঠায় দেবো। আমার আব্বা অত মূর্খ, উনিও তো মানে তেমন কোনো জ্ঞান টেন নাই, উনিও মানে এলাকার অনেক বড় বড় মানে যারা মাতাব্বর ওদেরকে শুনাইছে বিষয়গুলা, দেখেন ওরা শুনছে, শোনার পরে মানে আরো দুই ফ্যামিলি থেকে মানে আস্তে আস্তে মানে ওদের ওর বাবা মারা জানানো হইলো বিষয়টা, জানানোর পরে মানে ওটা আরো ভয়াবহ আকার ধারণ করলো।
না আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনার স্ত্রী যখন তার অতীত জীবন নিয়ে আপনার কাছে কনফেস করেছে যে তার একটা এরকম একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা আপনি ফোনে রেকর্ড করেছেন?
হ্যাঁ।
কেন রেকর্ড করেছেন?
ওটা রেকর্ড তো এমনিতে হয়ে গেছে, মানে ওইটা ওই জায়গায় আমি রেকর্ড করিনি, পরবর্তী সময় যে আমি জানলাম আবার বিস্তারিত যে কিভাবে হয়েছে, তখন মানে আমার কষ্ট লাগতো।
রেকর্ডটা কোথায় হয়েছে?
পরবর্তী সময় যখন আমি আয়সা পড়লাম ওর সাথে কথা বলি না, তখন ও ফোনে ফোন দিল আমারে, ফোন দেওয়ার পরে মানে আমি ওরে আবার জিজ্ঞাসা করলাম।
আমি যেটা বুঝতে পেরেছি আপনার কথা অনুসারে, সেটা হচ্ছে তার আগেই আপনি ফ্যামিলিকে জিনিসটা বলেছেন যে বা ওই যে বন্ধুকে বলেছেন, বন্ধুর কাছ থেকে আপনার ফ্যামিলির কানে এসছে, এবং আপনার ফ্যামিলি যখন আপনাকে জিজ্ঞেস করছিল প্রমাণ চাইছিল, তখন আপনি আপনার স্ত্রীকে আবার নক করে ফোনে কথাগুলো রেকর্ড করেছেন?
ওটা না, তখন না, ওর আগেই মানে ওইটা রেকর্ডিং এমনিতে হয়ে গেছে।
আপনার ফোনে যারা ফোন করে ফোনটা রেকর্ড হয়?
হ্যাঁ।
তো ওই রেকর্ডিংটা রেখে আপনি আপনার বাবা মাকে এটা শোনাবেন?
হ্যাঁ, না ওই রেকর্ডিং আমার আব্বা যখন বললো প্রমাণ আছে কিনা, তখন আমি বললাম আমি রেকর্ডিং আছে না অনেকগুলা দেখি, তখন আমি ওইগুলোর মধ্যে খুঁজলাম, খোঁজার পরে দেখি না কয়েকটা রেকর্ডিং আছে যে ওই জায়গার মধ্যে হয়েছে, তখন আমি আমার আগ্রহ জাগলো, তাহলে আমি আরো কিছু রেকর্ডিং করি, তখন তারপরে আমার ফোনে আরো কিছু রেকর্ডিং হলো, এগুলা পরে আমি আব্বার কাছে দিলাম, আব্বার কাছে দেওয়ার পরে মানে এলাকার যারা গণ্যমান্য লোক ওদেরকে এগুলা শোনাইলো, শুনানির পরে ওরা বলছে যে তাহলে তো আর ওই মেয়ের আনা যাবো না, কিন্তু এখন যদি তাদের ফ্যামিলির মধ্যে জানাইলো তার আব্বা আমারে, তার আম্মা প্রথম তার আম্মার কাছে প্রথম শিকার আসছিল, শিকার আসার পরে যখন
দাঁড়ান একটু আপনার কাছে যাই, আপনার স্বামী যে আপনার কথাগুলো রেকর্ড করেছে এটা কি আপনি জানতেন?
না, এগুলো আমি জানতাম না, পরে জানতে
পেরেছেন। তো আপনার কথাগুলো যখন রেকর্ড হয়েছে এবং আপনার বিয়ের পূর্ববর্তী সম্পর্কের কথা আপনার পরিবারও জানতো না?
না, কেউ জানতো।
তো আপনার আব্বা আম্মা এটা জানার পরে আপনাকে কি বলেছে?
ওরা আমাকে অনেক গালিগালাজ করছে, অনেক টর্চারিং করছে।
কি বলবো, স্পিচলেস হয়ে যাচ্ছে। আপনি এই রেকর্ডিংটা শুধুমাত্র আপনার স্ত্রীর কথা সত্য এটা প্রমাণ করার জন্য আপনি লোকজনের কাছে দিয়ে দিলেন?
না, আমি লোকজনের কাছে দিই নাই, আমি শুধু মানে আব্বুর কাছে দিছিলাম, আমি জানতাম না যে আমার আব্বু অন্য মানুষ শোনাবে বা।
আপনার বাবা কি চাচ্ছিল এটা? মানে বাবা,
আমি সত্য কথা বলছি যে ওটা আমার বাবা
বিশ্বাস, না ঠিক আছে বিশ্বাস করেছে, সে ফোন শোনার পরে বিশ্বাস করেছে, কিন্তু তার তো উচিত ছিল রেকর্ডিং গুলো লোকজনকে না শোনানো।
আমার আব্বা তো মূর্খ মানুষ, উনি তো মানে কোনো কিছু বুঝে না।
আপনার বাবাকে আপনি বারবার মূর্খ বলছেন, আপনি কি শিক্ষিতের মতো কাজটা করেছেন?
আমিও তো ভাই উঠে তো আমি অত।
তখন কি আপনি স্থির করেছেন যে এই 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 মেয়েটার সঙ্গে আপনি ঘর সংসার করবেন না তখন যখন আপনি ফোনটা বারবার?
আমি তখন থেকে ও যখন বলছিল তখন থেকে মানে আমি করছি যে আমি ওর সাথে ঘর সংসার করব না, মানে আমার মানে ওরা আমি মানে নিতে পারতাছি না তখন থেকে আর কি, মানে আমি ওর বিষয়টা যখন আমি ওরে মানে ওরে সব দিক দিয়ে ভালো লাগে, যখন আমার ওই বিষয়টা মনে হয় তখনই আমি
ঠিক আছে। তো ফোন এরকম রেকর্ডিং ফোন আপনারা দিলেন, আচ্ছা দেওয়ার পরে কি ঘটলো?
দেওয়ার পরে মানে আমার আব্বা এলাকার কয়েকজনের শোনানোর পরে ওরা বলছে তাহলে তো আর মেয়ের আনা যাবে না, তখন মানে বলতেছে আমার আব্বা ঘটকরে বললো, ঘটকরে বলার পরে ঘটকে ওর আম্মারে ফোন দিল, ফোন দেওয়ার পরে ওর আম্মা তো ওর আম্মার কাছে ও শিকার আসছিল, ওর আম্মা বলছে যে হ্যাঁ ঘটনা ঘটছে, ওইটা ছেলে জোর করে কইরা ফেলাইছে, ওইটা এখন আর কি করার,
মানে আগের যে ছেলের সাথে সম্পর্ক ছিল সেই ছেলে জোর করে শারীরিক সম্পর্ক করেছে, সো এটা নিয়ে এখন আর কিছু করার নেই, ওর মাই কথা বলেছে।
জামাই তো বাটপার জামাই ফোনে রেকর্ডিং করছে এডি হেডি, ওনারা আমার শাশুড়ি অনেক কিছু বললো, তখন মানে বলতেছে ঘটকে বলতেছে যে এখন তো ওরা মেয়ে নিবে না, তখন বলতেছে না নিলে কি করার, তখন মানে এভাবে মানে এক মাস উপর চলে গেছে যে আমি আনবো না এটা ওইটা, মানে ওই জায়গা থেকে ও কান্নাকাটি করে, কিন্তু আমি আনবো না ওইটা বলি, বলার পরে মানে রমজান ঈদ এসে গেছে, আমি রমজান ঈদে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওর ওই জায়গা থেকে ও ফোন দিছিল, ওরা ফোন দিছিল, আমি বলছি ওটা শেষ করার জন্য, ওরা এই জন্য আর কেউ আসে নাই, ওরা আসবো না, ওরা বলে তুমি শেষ করো, তুমি কিভাবে করবা। এখন দেখা যাচ্ছে যে আমি শেষ করব, আমি তো শেষ করতে পারবো না, আমি ওটা শেষ করবো কিভাবে, আমার তো এরকম কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই, এখন আমার আর্থিক সমস্যা, কারণ আমি ওরা তালাক দিতে গেলে তো অনেক সমস্যা, কারণ ওরা মামলা করবে, মামলা করলে দেখা যায় আমি মামলা পাইবো, যে আমার এরকম কোনো টাকা পয়সাও নাই, এরকম কোনো অ্যাবিলিটিও নাই। আর ওরা এই বিষয়টাও জানতো যে ওর মামলা করলে ওরা মামলা পাইতে পারবো না, ওরা বাধ্য হইব যে মেয়েটারে নিতেই। তখন মানে
আপনার শ্বশুর পক্ষ এটা জানতো?
হ্যাঁ জানতো।
আপনার কাবির নামে কত টাকা ছিল?
১,২০,০০০ টাকা ছিল।
১,২০,০০০ টাকা ছিল। ওকে, তারপর?
তারপর ওরা মানে আমার আব্বা বলতেছে আনবে না, ওরা বলতেছে তাহলে না আনলে ওরা কি বা শেষ করবে, ওরা করুক, ওরা মানে শেষ করবে না, ওরা মামলা করবে।
আপনার স্ত্রী তো এখানে আছে, আমি একটু তাকে জিজ্ঞেস করি, এই সময়টাতে কি আপনি আপনার স্বামীর সঙ্গে যোগাযোগ করছিলেন, যে কোনো ভাবে হোক স্বামীকে একটু বোঝানো যায় কিনা?
হ্যাঁ, ওরা আমি প্রতিদিনই ফোন দিতাম, কিন্তু আমার সাথে সবসময় ওরা ব্যবহার করতো, গালিগালাজ করতো, মানে ভালো কোনো ব্যবহারই করতো না।
কিন্তু আপনি কি এটা বলতেন যে এটা তো আমার ইচ্ছাকৃত ভাবে হয়নি? এটা
আমি সবসময় আরে বলতাম, আর ও জানতো এটা, যে এটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কিন্তু জানি না ও মানে এরকম করছে, মানিয়ে নিতে পারতেছে না।
প্রিয় শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আরো একবার, এখানে এই ভিডিওতে আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন তারা মূলত দম্পতি, ছয় মাস যাবৎ বিয়ে হয়েছে তাদের, এবং খুবই জটিল একটি সমস্যা নিয়ে আজকের এই হ্যালো ইট 920 তে তারা এসছে। আমরা ঠিক জানি না আসলে সমস্যাটার সমাধান কিভাবে হবে, কারণ এই জাতীয় সমস্যা আসলে বুঝিয়ে সমাধান করা খুব মুশকিল। এখানে পুরো একটা সমাজ, একটা পরিবার এবং একটা ছেলের যেই কি বলা যেতে পারে ট্র্যাডিশনাল যেই এক ধরনের মন মানসিকতা, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে। ওরা খুব অনেস্ট ওদের জায়গাতে, এবং যে কারণে ওরা লুকায়নি, এরকম একটা গণমাধ্যমে এসে সবকিছু স্বীকার করছে। কিন্তু এটা সত্য যে অনেক শিক্ষিত ছেলের মধ্যে ওই জিনিসটা আছে। খুব সংক্ষিপ্ত করে যদি বলি, সেটা হল যে এরা দুজন দুজনকেই পরিবারের চাপে না দেখে, পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে বিয়ে করেছে, এবং বিয়ে করবার পরে ছেলেটি তার বউকে সন্দেহবশত জিজ্ঞেস করে যে তার বিয়ে পূর্ববর্তী কোন সম্পর্ক ছিল কিনা। তো সম্পর্কের খাতিরে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, স্ত্রী আসলে খুবই সহজ সরল, সে এক পর্যায়ে স্বীকার করে যে হ্যাঁ, একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, এবং এটা শোনার পরে স্বামী যথেষ্ট কষ্ট পেয়েছে। তারপরে সে আরো অ্যাডভান্স হয়ে জিজ্ঞেস করেছে তার সঙ্গে কোন ধরনের কোন অনৈতিক সম্পর্ক হয়েছে কিনা, এবং তখন সে বলে যে হ্যাঁ, একটাবার এই ধরনের আনএথিক্যাল, অনৈতিক শারীরিক সম্পর্ক অনিচ্ছাকৃতভাবে মেয়েটিকে ফাঁদে ফেলে করা হয়। এবং এটা জানার পরে কি ঘটনা ঘটে যাচ্ছে তাদের বর্তমান লাইফে, এবং বিয়েটা আদৌ টিকবে কি টিকবে না, এটা নিয়ে খুবই জটিল সমীকরণে দাঁড়িয়েছে আজকের এই হ্যালো ইট 920। এবং এটি একটি দুর্ধর্ষ এপিসোড আমি বলব। যারা শুনছেন তাদের প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করব অনুষ্ঠানের শেষ পর্যন্ত শুনে আপনাদের মূল্যবান মতামত জানার জন্য, জানানোর জন্য যে ওদের আসলে কি করা উচিত। আপনারা সেটাই বলবেন যেটা আপনারা নিজের জীবনে করতেন যদি জায়গা দেয় আপনারা থাকতেন, সেই অনুভূতিটাই বলবেন যে আসলে কি করা উচিত। ওকে বলুন, তারপর কি হলো?
তারপর কি ওরা বলতেছে যে মামলা করবে। এখন তো ওরা যদি মামলা করে তাহলে আমার মামলা চালানোর মতো কোনো টাকা পয়সাও নাই বা এও নাই, আমাদের জমি জমাও নাই, অল্প জমি জমা আছে। আমার আব্বা খুবই কান্নাকাটি করতেছে, তুই ওরে নিয়ে আস। আমি আব্বার এক পর্যায়ে আমি আব্বার মতে রাজি হলাম। রাজি হওয়ার পরে আমি ওরে কিছুদিন আগে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মানে আমি এখন ওর কাছে যাইলে মানে আমার ওই অতীত কাহিনীগুলো মনে হয়, আমি নিজেরে তখন কন্ট্রোল করতে পারি না। কিন্তু ও তো একটা সহজ সরল মেয়ে, ওর লাইফটাও নষ্ট হইতেছে, আমার লাইফটাও নষ্ট হইতেছে। কারণ আমি ওরে যে স্বামীর একটা মানে একটা আদর বা তার প্রতি একটা ভালোবাসা।
আচ্ছা, এই যে আপনারা এতদিন যাবৎ ওনাকে ওনার বাড়িতে রেখেছেন, শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারেনি কি করবেন সে কারণে, তাই না?
আরো একটি বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নেব এবং চার মিনিটের ব্রেক, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। আর যারা এখানে জীবনের গল্প বলতে চান এদের মতো করে, নিশ্চয়ই আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আরো একবার বলছি 0961389282। হ্যাঁ, ছোট একটা বিরতির পরে আমি আবারও ফিরছি।
ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জে কিবরিয়া রয়েছি আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শফিকুল এবং তার স্ত্রী আজকে লাখ লাখ জনতার সামনে তাদের জীবনের গল্প নিয়ে হাজির হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন যে আমি যতবার তার নামটা উচ্চারণ করছি ততবারই মিউট শব্দ ব্যবহার করা হয়েছে। এটার পেছনে বিশেষ কারণ রয়েছে, আপনারা যারা এতক্ষণ শুনেছেন তারা বুঝতে পারছেন কিছুটা হলেও। আমরা আবারও তাদের গল্পে ফিরতে চাই। তাদেরকে দেখার জন্য আপনারা আসতে পারেন ফেসবুকে, এবং যেভাবে তাদেরকে প্রেজেন্ট করলে সামাজিকতায় কোনোভাবে ক্ষতি হবে না সেভাবে আমরা তাদেরকে প্রেজেন্ট করেছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আমরা আবারও ফিরছি গল্পে।
আমি তখন তো ঢাকা চলে আসা পড়ি, তখন আব্বা মানে বলতেছে ওইটা সিদ্ধান্ত নিবে ওরা আনার জন্য। তখন আমি বললাম দেখো তুমি যদি শেষ করতে পারো যে কোনো ভাবে তুমি শেষ করো, আর যদি মানে যদি আনা লাগে তাহলে যদি বাধ্য হওয়া লাগে আনতে, মানে যেহেতু মানে আমাদের আর্থিক সমস্যা যদি বাধ্য করে ওরা আনতে তাহলে তো আনতে হবে। তখন আমার আব্বা মানে এলাকার কিছু লোক নিয়ে যায়, মানে যাই এই এই নিয়তে যে ওদেরকে ওরা তো আসে না, বসবে না ওরা, ওরা বসবে না, ওরা বলে যে ওরা কিভাবে শেষ করবে ওরা করবে, ওরা ওইগুলা মানুষের শুনাইছে ওরাই শেষ করবে। এখন আমার আব্বা দাদাকে নিয়ে গেছে শেষ করবে না। তখন আমার আব্বা কোনো সিদ্ধান্ত না দিয়াই মানে আবার চলে আইসে।
আপনারা কি এটা জানতেন যে আপনাদের এই ইনস্টে যদি ওরা এই ধরনের কোন মামলা করত, বিশেষ করে মান সম্মান হানিকর, তথ্য প্রযুক্তিগত যে বাংলাদেশে যে নতুন একটা আইন হয়েছে, কারো সম্মান হানিকর কোন ধরনের কোন ডকুমেন্টস পাবলিকলি ফ্ল্যাশ করলে সর্বোচ্চ 14 বছরের জেল হতে পারে, এই বিষয়গুলো কি আপনাদের জানা ছিল?
না, আমার এরকম কোনো কিছু জানা ছিল না।
আপনারা কি এটা জানতেন এই যে মামলা করার বিষয়ে এগুলো করলে একটা সরকার থেকে বিশেষ ধরনের স্টেপ নেওয়া যায়?
হ্যাঁ, এগুলো আমরা জানতাম, জানার কারণে পরে আমরা এই বিষয়টা।
আপনি কি একবারের জন্য চিন্তা করেছেন যে যদি আপনার সঙ্গে, একমাত্র আল্লাহই তো পারেন সবকিছু সমাধান করতে, ধরেন মেয়েটার সঙ্গে আপনার সংসার লেখা নাই যদি এরকম সত্যি হয়ে থাকে, এতে আপনার ক্ষতি কতটুকু? আপনি কিছুদিন পরে আরেকটা বিয়ে করবেন, কিন্তু যে কাজটা আপনারা করলেন বা আপনি করেছেন, হ্যাঁ, বা যে লোকজনকে শোনানো বা এটা করেছেন আজকে, সে কারণেই আপনি রেডিওতে এসেছেন মূলত, কারণ সবাই জানে, নতুন কোন ঘটনা না, আপনার গ্রামের লোকজন সবাই জানে মোটামুটি আপনাদের ইতিহাস, যে কারণে আপনারা রেডিওতে এসেছেন।
কিন্তু ওর গ্রামের ওরা সবাই মানে এমন কোন ফিচ্ছি 5 বছরের যে ফিচ্ছি ও জানে এই বিষয়টা ওরা শুনেছে।
আপনার কাছে আমি আবার আসি, সেটা হচ্ছে যে আপনার স্ত্রীকে আপনি যদি সংসার করতে না পারেন বা করতে না চান, সেটার জন্য রাষ্ট্র আপনাকে অবশ্যই অধিকার দিয়েছে, আপনি চাইলেই সেটা সিদ্ধান্ত নিতে পারেন। সেটার জন্য আপনার স্ত্রীর অধিকার কি সেটাও রাষ্ট্র বলেছে, সেটাও আপনার স্ত্রী চাইলে তার জায়গাতে আইনের সাহায্য চাইতে পারে। কিন্তু এই যে সম্মান হানিকর যে কাজগুলো আপনি করলেন, মানে করে ফেললেন, ধরেন ওর সঙ্গে আপনার সংসার হলো না, এই সম্মান হানির ব্যাপারটা ও কি সারা জীবনে ওর কাছ থেকে কখনো দূরে সরে ফেলতে পারবে, এই চিন্তাগুলো কি আপনার কখনো হয়েছে?
আমার আব্বা বারবার চেষ্টা করছে ওর বাপের, বলছে বারবার আসার জন্য, মানে ওই বিষয়টা নিয়ে বলার জন্য, মানে ওরা মানে ওই বিষয়টা কোনো মানে আমার আব্বা কি বলবে ওরা কোনো পাত্তাই দেয় না। আমার আব্বা অনেক ঘুরছে, অনেক মানুষের পিছনে অনেক টাকা করছে, আমার আব্বা তারপর বাধ্য হয়ে একসময় মানে সবাই বলে কি প্রমাণ আছে, তখন আব্বা বাধ্য হয়ে প্রমাণ দেখাইতে বাধ্য হয়েছে, কারণ ওরা যখন পাত্তা দেয় না কোনো কিছু।
বাবা বিভিন্ন জায়গায় ঘুরছিল কি কারণে?
বিভিন্ন জায়গায় ঘুরছিল যে মানে ওর বাবারে বলছে আসার জন্য, ওর বাবা আসে না, ওর বাবা আসবে না, মানে ওরা ফ্যামিলি থেকে কেউ আসতে চায় না ওই জায়গায়, আমাদের বাড়িতে আসবে না আর করবে না।
এটা তো খুবই 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 স্বাভাবিক না ব্যাপারটা?
ওরা তো
আপনারা যে ডকুমেন্টসটা পেয়েছেন, যে ডকুমেন্টসটা আপনারা পেয়েছেন, ওরা বিষয়টা জানতো নিশ্চয়ই, না জানলে তো হঠাৎ করে এরকম বেঁকে বসার কথা না। সবই তো ভালো ছিল, দুপক্ষ থেকে সবই ভালো, আপনি মন খারাপ করে গিয়েছেন, ও খুব ভালো করে বুঝতে পেরেছে যে কেন আপনি মন খারাপ করে গিয়েছেন, এবং তারপরে যাওয়ার পরে কি ঘটনাগুলো আপনি বাবা মার কাছে জিনিসটা শেয়ার করেছেন, তারপরে ওদের ফ্যামিলি কানে গিয়েছে এক কান দুকান করে করে অন্যজন মানুষের মাধ্যমে, কিংবা আপনার বাবা কিংবা আপনার ফ্যামিলি কেউ বলেছে, সামহাও ওরা জেনেছে, তারপর আপনার বাবা যদি এই বিষয়টা নিয়ে ওদের সঙ্গে বসতে চায়, ওরা যে বসবে না এটাই তো স্বাভাবিক
না? ওই বিষয়টা জানার মানে ওই বিষয়টা তার বাবা জানতো না তখন, তখন মানে ওর বাবার আমার আব্বা বলছিল, শুধু আমার আব্বা জানতো যে ওনারে বলছিল যে আমার আব্বা বলছিল যে দুই বাবা একসাথে বসে ওই বিষয়টা ওনার কাছে শেয়ার করবে। তখন মানে ওর বাবা একবার আসতে আইসা বলছে শনিবার আসবো, মানে বিষয়টা শেয়ার করে দেন। পরে শনিবার বলতে বলতে মানে 20-25 দিন হয়ে গেছে, এই দিন
ঠিক বলে কারণ আমার বুকে জন বারবার ফোন দিতেছে, আমিও জানি না যে ওরা এই বিষয়টা জানে, আর আব্বা তো জানবি না। তখন ফোন দিছে, ফোন দেওয়ার পর আব্বা যায়, যাওয়ার পরে মানে আব্বা একটু যাইতে লেট হয়, পরে ওর আব্বা বাড়িতে নাই, মানে অন্য জায়গায় চলে যায়। পরে আব্বা মানে বিকাল 4টা পর্যন্ত অপেক্ষা করছে, ওর আব্বা আসে নাই। না আসার পরে আব্বা আসে, পরে আসা পরার পরে মনে হয় 2-3 দিন পরে বলছে শনিবার যাওয়ার জন্য। আর আব্বা বলছে এমনিতে দেয়া হয় না, এই জন্য হয়তো বলছে যাওয়ার জন্য, তাই আব্বা পরে আর যায় নাই। কিন্তু 2 দিন পরে ও ফোন দেয় আম্মার কাছে এসব বলছে, বলার পরে পরে আব্বু শুনছে, শোনার পরে এসব শোনার পরে আব্বু বিশ্বাস করে না, যার ফলে বারবার ফোন দিয়ে যায় নাই। কিন্তু ওরা যে এই রেকর্ড গুলো সবাই শোনাবে, আর ও যে রেকর্ড করছে এটাও আমি জানি না, কিন্তু পরে জানতে পারছি যে ও রেকর্ড করছে।
এখানে একটা বিষয় একটু বলে রাখি প্রিয় শ্রোতা, যারা আধুনিক প্রযুক্তির সহযোগিতা নিচ্ছেন, কারো অমতে কিংবা কাউকে না জানিয়ে কোন ধরনের ব্যক্তিগত আলাপ, সেটি যদি কাউকে হেয় করার জন্য আপনি রেকর্ড করে কোনোভাবে প্রচার করেন এবং ওই ব্যক্তি যদি আইনের আশ্রয় নেয়, তাহলে আপনার কিন্তু উপযুক্ত শাস্তির বিধান রয়েছে। সম্প্রতি তথ্য প্রযুক্তির যে অপব্যবহার, সে অপব্যবহার নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার একটি আইন করেছে এবং আইনে কিন্তু সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয়েছে। সুতরাং এমন কোন কাজ করবেন না যদি আপনি মনে করে থাকেন যে একজনকে অপদস্থ করে সেটা একটা ভিডিও করে কিংবা একটা অডিও করে সেটা মানুষজনের কাছে ছেড়ে দিলাম, তার মান সম্মান হানি হলো, সেই পরিবার মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত হলো, তার কোনো বিচার হবে না, এটা কিন্তু এখন আর সেই যুগটা নেই। এটা আজ থেকে 5-7 বছর আগে চিন্তা করলেও একটা কথা ছিল, তখন এই আইনগুলো ছিল না, তারপরও সেটা আইনের আওতায় আনা সম্ভব ছিল, কিন্তু এখন কিন্তু একেবারে স্পষ্টভাবে বিধান করা হয়েছে। সুতরাং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে কোন ধরনের অডিও কিংবা ভিডিও কারো অগোচরে রেকর্ড করে আপনি যদি পাবলিকলি সেটা আনেন কারো সম্মানহানি করার জন্য, সেটা ও কিন্তু স্ত্রী থাকা অবস্থায়, ডিভোর্সের প্রসঙ্গ তো অনেক পরে, ও কিন্তু এখন চাইলে স্ত্রী থাকা অবস্থায় ও যদি মামলা করে, ওর যারা যারা এটার সঙ্গে যুক্ত আছে, যারা যারা যুক্ত আছে, প্রত্যেকটা ব্যক্তিরই শাস্তি নিশ্চিত করা সম্ভব। এবং আপনি কিন্তু রেডিওতে সেই জিনিসটা কনফেস করেছেন, আপনি কিন্তু স্বীকার করলেন, এখন লাখ লাখ মানুষের কাছে আপনি স্বীকার করলেন যে আপনি সত্যি এটা করেছেন, সুতরাং এই প্রমাণের ভিত্তিতেই আপনার শাস্তি হয়ে যাওয়া সম্ভব।
আমি কিন্তু ওটা বাধ্য হয়ে করছি, কারণ
আপনি যতই বাধ্য হয়ে করেন না কেন, প্রথম কথা হচ্ছে আমি মূল ঘটনায় যাচ্ছি একটু পরে, যেটা নিয়ে আপনাদের মধ্যে এখন সমস্যা চলছে সেটা তো পরে, কিন্তু আপনি যতই বাধ্যই হন না কেন, আপনি যখন একটা কাজ করবেন আপনার চিন্তা করা উচিত এটা রেজাল্টটা কি দাঁড়াবে।
ভাই আমি আইন সম্বন্ধে জানতাম,
আপনি আইন সম্বন্ধে জানতেন না, এটা একটা বড় সমস্যা। আমার মনে হয় যে আইন নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে যারা সংস্থা আছেন, বিভিন্ন রকমের সোশ্যাল অর্গানাইজেশন আছে, তাদের মনে হয় এই জিনিসগুলো অনেক বেশি জানানো উচিত, মাস পিপল যারা আছে তাদেরকে, যে বাংলাদেশ সরকার এখন এই তথ্য প্রযুক্তির অপব্যবহার নিয়ে আইন করেছে এবং কাউকে হেয় প্রতিপন্ন করলে বা কোনো কিছু অডিও ভিডিও নিয়ে কোন ধরনের কারসাজি করলে, কারো অগোচরে কারো মান সম্মানে হানি করলে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যথেষ্ট রকমের অ্যাকশন নেওয়া সম্ভব এবং খুব দ্রুত অ্যাকশন নেওয়া সম্ভব। আমার মনে হয় এটা সবারই এখন সচেতনতার জায়গা থেকে প্রচার করা উচিত। বাই দ্য ওয়ে, আমরা আবারও ব্যাক টু দ্য স্টোরি এগেইন, তাহলে আপনারা শেষ পর্যন্ত ওর পরিবারকে বিভিন্নভাবে রাজি করিয়ে যেভাবেই হোক না কেন ভদ্র মহিলাকে আপনার স্ত্রীকে নিয়ে আসলেন। একটা জিনিস একটু বলেন তো, আপনি বলেন, সেটা হচ্ছে যখন ওর বাড়িতে আপনি পা দিলেন, হ্যাঁ, পা দেওয়ার পরে কি লোকজন আপনাকে দেখতে আসলো? কারণ এর আগে তো মোটামুটি সব পুরো গ্রামে চাউর হয়ে গেছে যে আপনি সেই মেয়ে, এটাই কি দাঁড়ালো?
কারণ
ভাই আমি আর পাকে একটা কথা বলি, ও যে কথাটা বলছে যে আমাদের সফল কে শোনানো হয়েছে, ওটা ঠিক না। আসলে আসলে কিন্তু 2-4-5 জন কে শোনানো হয়েছে, ওই বিষয়টা কিন্তু সবাই শোনানো হয়নি। আর মূলত এখন রেকর্ডিং এর বিষয়টা সবাই কিন্তু জানে না, মূলত সবাই জানতো যে আমার স্ত্রীর আর একটা বিয়ে হয়েছে, ওই জিনিসটা জানতো, কিন্তু
আমি ওনার বলেন আপনি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কি দেখলেন, আশেপাশে লোকজন আপনার সঙ্গে কি আচরণ করছে?
যাওয়ার পরে সত্যি যে কেউ আমার কোনো কিছু বলে না, এমনকি আমার শ্বশুর শাশুড়ি আজ পর্যন্ত এই বিষয়ে আমার
কোনোদিন কোনো কথা বলেনি। খুব ভালো, খুবই ভালো, এক্সপেক্টিং অ্যাটিটিউড,
কেউ বলে নাই। কিন্তু ও ফোন করে সব সময় মানে এই বিষয় নিয়ে কথা বলে,
মানে ঢাকায় গাজীপুরে থেকে বাড়িতে ফোন দিয়ে বারবার আপনার সঙ্গে একই বিষয় নিয়ে কথা বলে।
আমি ভাবছি ও আমার মানে মান্য নিবে না, ঠিক আছে, কিন্তু কোনোভাবে হয়তো মানে দিন যাবে, কোনোভাবে মানে চলতে পারবো, কিন্তু ও বেশিরভাগই মানে এই বিষয় নিয়ে কথা বলে।
এটা এক ধরনের মানসিক টর্চার, এটার জন্য আইন আছে, কিন্তু আমি আপনাকে আইনের ভয়তে সংসার করতে বলবো না, এটা অবশ্যই অন্তর থেকে আসতে হবে। সেটা নিয়ে আমরা অবশ্যই আমাদের লিসনার যারা আছে শুনছে তাদের ওপিনিয়ন চাচ্ছি, তারা নিশ্চয়ই ফেসবুকে কমেন্টস করছে, আমরা সেই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। একটু আমাকে বলেন তো, সেটা হচ্ছে আপনার স্বামী স্ত্রী সম্পর্ক তো এই ঘটনা জানার আগে স্বাভাবিকই ছিল, এরপরে স্বামী স্ত্রী সম্পর্ক বলতে আমি যে ধরনের সম্পর্ক বোঝাচ্ছি আপনাদের মধ্যে, যে শারীরিক সম্পর্ক, সেটা কি কন্টিনিউয়াসলি হয়েছে নাকি আপনি আপনার জায়গা থেকে একেবারেই?
না, আমি যখন বাড়িতে গেলাম, মানে আমি যখন ওরে নিয়ে আসলাম, তো মানে আমার ছিল যে আমি ওর সাথে সম্পর্ক করবো না, তখন আমার ভাইয়েরা অনেকরা মানে আমার বুঝাইতেছে যে তুই যদি এই সম্পর্কটা না করস ওর সাথে, তাহলে কিন্তু বাড়িতে গিয়ে বলবে যে ও তো আমার সাথে এই সম্পর্কটা করতেছে না, তখন কিন্তু আরো উল্টা বাবার মামলা করবে, তখন মানে আমার বলতেছে তোর এই সম্পর্ক করতে হবে, তখন তো আমার আর কিছু করার নেই, আমি তখন যখন বাড়িতে ছিলাম তখন ওর সাথে আমার সম্পর্ক হয়েছে, তখন আবার আমি তো ঢাকা চলে আসছি।
এখন আপনি কি চাচ্ছেন?
আমি
প্রথমত আপনাকে বলি, আপনাকে আমি যে কথাগুলো বলেছি আইনের জন্য বা মামলার ভয়ের যে কথাগুলো বলেছি সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্যই সত্য। হ্যাঁ, সেটা আপনার জানা ছিল না, আপনাকে দিয়ে হয়তো আমি 8-10 মানুষকে সচেতন করার জন্য বলেছি, কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, এই অবস্থায় যদি আপনাকে কেউ আইনের ভয় দেখায়, যদি আপনাকে কেউ মামলার ভয় দেখায়, সেটা আপনার মনের ভেতরে যে কষ্ট আছে সেটাকে আরো বাড়িয়ে দেবে, সেটা দিয়ে আপনাকে ভয় দেখিয়ে কোনোভাবেই সংসার করানো সম্ভব না। সুতরাং আপনার মনের ভিতরে যেই ধরনের সন্দেহ তৈরি হয়েছে, যে কষ্টটা তৈরি হয়েছে, এটাকে ভালোবাসা দিয়ে এটাকে খুব সুন্দর করে বুঝিয়ে বের করে আনা সম্ভব। আপনার বয়স মাত্র 23 বছর, না?
হ্যাঁ,
23 বছর মাত্র, এবং আপনার জীবনে কোনো ধরনের ব্ল্যাক স্পট নেই আপনার জানা মতে, আপনি যেটাকে মনে করেন লাভ করা বা এই ধরনের সম্পর্কে যাওয়া একটা ব্ল্যাক স্পট। আপনি আপনার জায়গা থেকে এরকম একটা এক্সপেক্ট করেছিলেন যে একটা মেয়ে আপনার জীবনে আসবে যার জীবনে এরকম ভাবে আপনার মতোই একেবারে স্বচ্ছ হবে, কোনো ব্ল্যাক স্পট থাকবে না। আনফরচুনেটলি আপনি সেরকম একটা মানুষ পাননি, আপনার জায়গা থেকে বলছি এটা। এইটা মনে করি আপনি এখন পর্যন্ত আগাচ্ছেন এবং আপনি আপনার স্ত্রীকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। এছাড়া আপনার স্ত্রী অনেক গুণে গুণান্বিতা, আপনার স্ত্রী দেখতে শুনতেও আপনার চোখে ভালো, সবকিছু আছে, ও অনেক অনেস্ট, ও মিথ্যা কথা বলতে পারে না, সব দিক থেকে ও আপনার চোখে ভালো, শুধু একটা অতীত জীবনের কারণে আপনি তাকে মেনে নিতে পারছেন না, তাই তো? আচ্ছা, এখন আপনি আমাকে বলেন আপনি কি চিন্তা করছেন?
আমি তো মানে ওরে নিয়ে সংসার করতে চাই, কিন্তু আমি তো মানে বন থেকে বাইরে নিতে পারছি না, আর ওই কারণে মানে আমি যে আমার চাকরি অফিসে চাকরি পর্যন্ত করতে পারতেছি না, কারণ আমি হয়ে গেছে 55 কেজি, আস্তে আস্তে মানে আমার এলাকার মানুষ দেখলে বলে কি তোর এরকম শেয়ার হইতেছে কেন?
মানে আপনি আপনার দুশ্চিন্তা করেন, খারাপ লাগা কাজ করে এবং আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ভেঙে পড়ছে।
আমি মানে ঘুমাইতে পারি না, ঘুমের ট্যাবলেট না গেলে আমি ঘুমাইতে পারি না।
ওকে, আমাদের লিসনাররা যে কথাগুলো লিখছে ফেসবুকে সেটা আপনার ফেসবুক আইডি আছে?
হ্যাঁ, আমার আছে।
আপনি তো নিশ্চয়ই পড়তে পারবেন, এবিসি রেডিওর আইডি আছে, আমার আইডিতে আছে, এবং অসংখ্য অসংখ্য কমেন্টস সেখানে আসছে আপনার ভিডিও ফুটেজ থেকে। আমি কিছু কথা বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি বিয়ে করার আগের যে জীবনটা নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনি কনসার্ন, আপনি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীতে মানুষ আসার পরে তো জানে না যে এই মেয়েটার সঙ্গে তার বিয়ে হবে, জানে? আচ্ছা, যেদিন তাকে বিয়ে করল তার আগে তার একটা জীবন থাকে, এবং সেই জীবনের রেশ, ধরেন আপনি আপনার স্ত্রীকে ওনার 20 বছর বয়সে বিয়ে করেছেন, 20 বছর বয়স সম্পর্কে আপনি কিছু জানেন না ওনার, তাই না? এই 20 বছরের জীবনে যদি তার কোনো খুদ থাকে বা কোনো ঝামেলা থাকে, কোনো সমস্যা থাকে, সেটা আপনাকে বিয়ের পরে যদি কন্টিনিউ না হয় ওই ঝামেলাটা বা ওই অপরাধটা বা ওইটার যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনার স্ত্রীর মধ্যে বা আপনার আপনি যাকে নিয়ে ঘর সংসার করছেন তার মধ্যে না থাকে, তাহলে সেই অতীত জীবন নিয়ে আপনি এতটা বেশি আপসেট কেন হবেন?
ভাই, আমি সবসময় আমার মানে আমি একটা জিনিস ভাবতাম যে আমি আমি যাকে বিয়ে করবো সে সতী হবে, সতী নারী হবে, সে অন্য কোনো পুরুষ টাচ করবে না,
এটা আপনি সবসময় ভাবতেন?
আমি এই জন্য মানে
এটা একজন মাত্র, এটা আজকে একজন মাত্র ভাবনা না, বাংলাদেশের অসংখ্য অসংখ্য শিক্ষিত অশিক্ষিত মূর্খ অনেক ছেলেরই ভাবনা, এবং এটাকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নাই। আজকে হয়তো অনেকেই ওকে নিয়ে ক্রিটিসাইজ করবেন আমাদের ফেসবুকে, কিন্তু এই আঙুলটা একটু নিজের দিকে ঘোরালে আপনিও একদম নিশ্চিত মনেই চাইবেন যে আপনার স্ত্রীও এই জিনিসটা হোক, মানে ও যেটা বললেন সেটাকে আমি জিনিস বলেই বললাম, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস আইডিয়া এভার, মানে এটা চিন্তার জায়গায় আপনার থাকতে পারে কিন্তু এইটা নিয়ে যে জীবনটাকে বিষময় করে ফেলতে হবে সেটা অ্যাবসলিউটলি একটা রিডিকুলাস আইডিয়া। যাই হোক, এটা আপনি মনে করতেন, ফাইন, তো মনে করতেন সেটা হয় নাই, তাহলে কি এটার জন্য এখন এতটা আপসেট কেন হতে হবে?
ভাই, আমি নিজেকে মানায় নিতে চেষ্টা করি, কিন্তু যখন আমার বিষয়টা মনে হয় তখন আমি এমনিতে সেন্সলেস হয়ে যাই।
আপনার স্ত্রীর লাইফে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আপনার স্ত্রী কোনো হাত ছিল?
আমি ওটা জানি না, কারণ যেহেতু ওর সাথে লাভ করছে।
আপনার স্ত্রী সতী? হ্যাঁ, আপনি যেটাকে সতী বলছেন সেভাবেই বলতেছি, সেভাবে আপনি তাকে পেয়েছেন আপনার জীবনে, পাওয়ার পরে ঘর সংসার করছেন, সেই মোমেন্টে আপনার স্ত্রী যদি কোন একটা দুর্ঘটনার বশবর্তী হয়ে অন্য কোন ছেলের দ্বারা এরকম একটা ঘটনা ঘটতো আপনার সঙ্গে সংসার করা অবস্থায়, আপনি কি আপনার স্ত্রীকে ফেলে দিতেন, ডিভোর্স দিয়ে দিতেন?
ওটা আমি বলতে পারবো
না। না, বলতে হবে আপনাকে। আপনি যে চিন্তা ছোটবেলা থেকে লালন করে চলেছেন ওই চিন্তা তো আপনি বলতে পারতেছেন, যে আমার স্ত্রী মানেই হবে একজন সতী সাবিত্রী, যে অন্য ছেলে একেবারে কাছের মধ্যে থাকবে, আমি তাকে ওয়াটার দিয়ে বাজার থেকে কিনে আসবো, এরকম একটা চিন্তা ভাবনা যে কেউ তাকে ছুঁয়েও দেখেনি কখনো, ইজ সামথিং লাইক আ প্রোডাক্ট। মানে এই চিন্তা আপনার মনের মধ্যে লালন করেছেন আপনি, সেটা আপনি বলতে পারতেছেন, কিন্তু আপনার স্ত্রী বিয়ে বিবাহিত জীবনে অন্য কোন একটা ছেলের দ্বারা দুর্ঘটনার শিকার হয়ে রাস্তাঘাটে বা যে কোনো একটা জায়গায়, যেটা আমাদের সমাজে অনেক সময় হয়, অন্য একটা ছেলের দ্বারা রেপ হলো আমি যদি বলি ভাবি, আপনি কি তাকে ছেড়ে দিতেন? কি করতেন, আপনার মন কি বলছে আমাকে সেটা বলেন, ছেড়ে দিতেন?
হয়তোবা ছাড়তাম না।
আপনি কি করতেন এটা বলেন আমাকে, হয়তোবা না। আপনি একদম রেডিও ভুলে যান, মনে করেন লাখ লাখ মানুষ আপনাকে শুনতেছে না, আপনি আপনার ঘরের মধ্যে আছেন, আপনি আর আপনার বউ আছেন, ওই সময় যেটা করতেন সেটাই বলেন, বলেন কি করতেন, একদম অনেস্ট ওপিনিয়নটা বলেন, ছেড়ে দিতেন? ওইখানে আপনার স্ত্রী কোনো হাত নাই?
না, ছাড়তাম না।
ছাড়তেন না, তাহলে এই ঘটনাটাকে আপনি ভাবে কেন নিতে পারছেন না? এটা তো আরো মিনিমাল ঘটনা ওই ঘটনার চাইতে,
কারণ যার লাইফে এই ঘটনা ঘটে সেই বলতে পারে তার কষ্টটা, কিন্তু আমি বুঝতে
পারি। এটা বিলিভ করেন যে আপনার চাইতে অনেক দুর্ধর্ষ ঘটনা মানুষের জীবনে ঘটে, এবং যে ঘটনার কাছে আপনার এই ঘটনা কিছুই না?
হ্যাঁ, আমি জানি,
বিশ্বাস করেন,
জানি আমার,
এবং তারপরে তার সুখে শান্তিতে ঘর সংসার করে, এটা বিশ্বাস করেন?
আমি আমি অনেক চেষ্টা করছি মানে ওর সাথে সুখে শান্তিতে আমার সংসার করার জন্য, কারণ আমার বাবা মার মুখের দিকে তাকায়, কারণ আমার বাবা মা এখনো
কারো মুখের দিকে তাকায় না, এটা আরেকটা বড় ভুল। আপনি নিজের কথা চিন্তা করেন।
আমি নিজের কথা চিন্তা করে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু যখন আমার এই ঘটনাটা মনে হয় তখন আমি নিজের এ করতে পারি না, আমার মনে হয় কেন ও আমার কাছে এই বিষয়টা শেয়ার।
আপনি এভাবে কেন চিন্তা করেন না যে আপনার স্ত্রী কতটা অনেস্ট, মাত্র তিন দিনের দিন, সে আপনাকে চেনে না, জানে না, শোনে না, শুধুমাত্র আপনার মাথায় হাত দিয়েছে বলে, আপনার ভালো চেয়েছে বলে, এত বড় ঝুঁকি নিয়ে, এত বড় ঝুঁকি নিয়ে সে জীবনের সত্য কথাটা বলে দিচ্ছে যাতে আপনার কোনো ক্ষতি না হয়। সে আজকে লাখ লাখ মানুষের সামনে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে রেডিওতে এসছে, আপনি তাকে নিয়ে এসছেন আপনার স্ত্রী বলে, আপনাদের মধ্যে তেমন কোনো সম্পর্কও নেই, সে নেত্রকোনা থেকে তাকে নিয়ে এসছেন, এবং সে শুধুমাত্র আপনার ভালোর দিকে চেয়ে আজকে লাখ লাখ মানুষের সামনে নিজের সম্মানের কথা চিন্তা না করে লাখ লাখ মানুষের সামনে কনফেস করছে, আপনি এগুলো দেখেন না কেন? সামান্য একটা ছেলের সাথে একটা অনভিব্রত একটা ঘটনা ঘটে গেছে, আপনি সেটাকে নিয়ে জীবনে পাজল হয়ে গেছেন, এটা আপনার সমস্যা, এটা আপনি বুঝতে পারছেন, এটা ওনার সমস্যা না, আমি আপনাকে বলছি।
আমি বুঝতে পারছি তো, ওটা আমার সমস্যা।
সমস্যা হলে কি হয়, শুনে, সমস্যা হলে কি করতে হয়, শরীরে কোন একটা জায়গায় যদি সমস্যা হয় তাহলে কি করতে হবে, মেডিসিন নিতে হয় না?
হ্যাঁ,
আপনাকে মেডিসিন নিতে হবে এখন, এবং এটার মেডিসিন আছে। আপনি যদি এটা মনে করেন যে আপনার এটা সমস্যা, আপনার মানসিক ভাবে এটা আপনি নিতে পারছেন না, সেটা আপনার একটা সমস্যা, অফকোর্স এটা একটা সমস্যা, নইলে আপনি ফোনের রেকর্ডটা সবাইকে শোনাতেন না।
হ্যাঁ,
এটা যদি সমস্যা আপনি মনে করেন তাহলে এটার কিওর আছে। আপনাকে যেটা করতে হবে, একটা বড় ধরনের সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের যেতে হবে, এটাকে বলা হয় মনোবৈজ্ঞানিক চিকিৎসা, মনের চিকিৎসা আছে, এটা আপনি জানেন? জানেন না, আমাদের অনেক মানুষই জানে না মনের চিকিৎসা আছে। মনের চিকিৎসা যারা করে তাদেরকে সাইকিয়াট্রিস্ট বলা হয়। এই ধরনের লোকজনের কাছে আপনাকে যেতে হবে, এবং একদিন গেলে হবে না, আপনাকে কন্টিনিউয়াসলি যেতে হবে। আমরা অসুখ না সারা পর্যন্ত ডাক্তারের কাছে যাই না নিয়মিত, আপনাকে সেরকম যেতে হবে, গিয়ে গিয়ে ওনাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। গুণী লোক কিছু থাকে না সমাজে, যাদেরকে আপনি মনে করেন মান্য করেন, গুণী আছে, এরকম জ্ঞানী লোক আছে না? তো আপনি যখন কোন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন জ্ঞানী লোকের সিদ্ধান্ত মেনে নিতে হয় না, গুণী লোকের সিদ্ধান্ত মেনে নিতে হয় না? তো আপনাকে গুণী মানুষের কাছে যেতে হবে, যারা আপনাকে ভালো পরামর্শ দিবে। আপনার স্ত্রী অসম্ভব ভালো মানের একজন মানুষ, দুইটা ঘটনায় এনাফ প্রুভ করার জন্য। তিন দিনের দিন আপনাকে চেনে না, জানে না, শোনে না, তিন দিনের দিন আপনি শুধু তাকে হাতটা নিয়ে মাথায় রেখেছেন আপনার, যাতে আপনার কোনো ক্ষতি না হয় স্বামী হিসেবে। সে কারণে এত বড় ঝুঁকি নিয়ে, এত বড় ঝুঁকি নিয়ে জীবনের বিপদের কথা চিন্তা না করে সে এত বড় একটা সত্য আপনার কাছে বলে দিয়েছে, আপনি এটাকে দেখেন নাই। আজকে সে লাখ লাখ মানুষের সামনে রেডিওতে আপনি তাকে নিয়ে এসছেন, এবং সে কারণে এসে এই কথাগুলো স্বীকার করেছে, তার ভবিষ্যতের কথা চিন্তা না করে। ওনার জায়গায় আপনি একটু নিজেকে চিন্তা করেন তো, আপনি কি করতেন?
আমি একটা জিনিস চিন্তা করছি যে ও আমার সাথে যে সত্যি কথাটা বলছে, ও কিন্তু অনেক মিথ্যা কথা বলছে। এই দ্বারা মধ্যে ও একটা মিথ্যা কথা যদি বলতো তাহলে হয়তোবা আমার লাইফটা অনেক সুন্দর হইতো, যে হয়তোবা ওর আর আমার এই
পরিস্থিতি। একই ঘটনা আপনি পাঁচ ভাবে চিন্তা করতে পারেন, এই ঘটনাকে এভাবেও চিন্তা করার আছে যেটা আমি বললাম, আবার এই ঘটনাকে আপনি ভাবে চিন্তা করতেছেন যদি একটা মিথ্যা বলতো আমার জীবনটা সুন্দর হতো। কেন রে ভাই, সত্য সবসময় সুন্দর।
ও তো অনেক মিথ্যা বলছে। তারপরে
স্যার, আমি যখন প্রথমে মিথ্যা কথা বলছি তখন ও বাড়িতে এগুলো শোনার পরও আমি আম্মার কাছে এগুলো স্বীকার করছি, কিন্তু যখন মানে রেকর্ড গুলা শোনাইতেছে তখন আমি বলছি যে এগুলো আমি আগে বলছি, তখন আমি মানে আব্বা আম্মার দিকে তাকায়া
আপনি ওকে পাজল করে দিচ্ছেন। তো আপনি এটা কেন বুঝতেছেন না, ওর জায়গায় যদি আপনি থাকতেন, প্রথম দিন তো, প্রথম তিন দিনের পরে তো আপনাকে খুব সহজভাবে জিনিসগুলো বলছে না, মাথায় হাত রাখার পরে বলছে না, তারপরে যখন ফোনের রেকর্ড নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, ও তো পাজল হয়ে গেছে। ও তার স্বামীর কাছে বলতেই পারে এই ঘটনাগুলো, কারণ স্বামী হচ্ছে সবচেয়ে কাছের মানুষ। কিন্তু ও সারা মানুষকে ফেস করে
রেকর্ডিং যে সবার শুনাইতেছে, ও তো আমার কখনো বলে নাই যে তোমাদের এখান থেকে রেকর্ডিং শুনাইতেছে সবার। আমি অত জানতাম না যে সবার রেকর্ডিং শোনাচ্ছে, আমি তো জানতাম না যে আমার বাবা রেকর্ডিং শোনাচ্ছে।
তার কথাগুলো আপনি শুনেছেন, সে কি বলছে সেটা শুনেছেন? সে জানে যে আপনি রেকর্ডিং গুলো বাড়িতে দিয়েছেন, সেটা মনে করেছে সামহাও, তার মনে করাটা তো আপনাকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আপনি যদি একটা মেয়েকে লাভ করতেন, যদি আপনি একটা মেয়েকে ভালোবাসতেন, আমার কিছু প্রশ্নের উত্তর দেন, এগুলো আপনার আপনার ভালোর জন্যই বলছি আমি। ধরেন একটা মেয়েকে আপনি অনেক ভালোবাসেন, ভালোবেসে ফেলেছেন, হ্যাঁ, মেয়েটা দেখতে শুনতে অপূর্ব সুন্দরী, কিন্তু তার অতীত আপনি জানেন না, ভালোবেসে অনেক দূর অনেক কিছু চিন্তা করে ফেলেছেন। তারপরে হঠাৎ করে একদিন আপনি জানলেন যে মেয়েটার আপনার স্ত্রীর মতোই অতীত ছিল, আপনি কি মেয়েটাকে ছেড়ে দিতেন?
ও দুজনে আমাকে ভালোবাসত, আমি ও দুজনে ওকে ভালোবাসতাম, তাহলে তো
ছাড়তেন না? আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে, এটা মানেন না যে আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে?
হ্যাঁ জানি।
আপনাদের মধ্যে সম্পর্ক শুরু হয়েছে মাত্র ছয়টা মাস, তার মধ্যেই শুরুতেই এত গন্ডগোল, আপনি ওকে ভালোবাসতেই পারেন নাই, কিন্তু এরই মধ্যে ও আপনাকে সবকিছু ধ্যান জ্ঞান করে ফেলেছে। তো আপনিও যখন ওর মধ্যে এরকম ওর প্রতি এই ধরনের জিনিস গ্রো করবে, আপনার যখন ওর প্রতি একটু হলেও ভালোবাসা আসবে ওর ভালো ভালো গুণগুলো দেখে, তখন আপনি অতীতের এই জিনিসটা নিয়ে কোনো কিছু মনেই করবেন না। মনে করার ব্যাপার ঘটত যদি আপনি দেখতেন যে আপনার স্ত্রী বিয়ে করার পরে ওই ছেলের সঙ্গে সম্পর্ক মেনটেন করে, ওই ছেলের সঙ্গে এই ধরনের কোন ব্যাপার স্যাপার এখনো লক্ষ্য করা যায়, আপনি আপনার জায়গা থেকে অবশ্যই স্টেপ নিতেন, আমি আপনাকে ইন্সপায়ার করতাম। বিয়ের আরো দুই বছর আগের ঘটনায় যেখানে আপনার স্ত্রীর কোনো হাত ছিল না, এবং সেইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি তো আপনার ভবিষ্যৎটাকেও শেষ করে দিচ্ছেন। একই সাথে একটা মেয়ের স্বপ্ন থাকে, আপনারও একটা স্বপ্ন থাকে, সুন্দর একটা ভবিষ্যৎ হবে, সবকিছু সুন্দর হবে, বিয়ের পরে একটা চমৎকার ভবিষ্যতের দিকে আমরা যাব, সবকিছু শেষ করে দিচ্ছেন, এবং শুধু আপনার না। আপনি কি মনে করছেন এটা যে আপনার স্ত্রীর সম্মানহানি করে আপনি ভালো থাকবেন? উনি তো আপনার স্ত্রী, ওনার সম্মানহানি হলে আপনারও সম্মানহানি হচ্ছে, এটা বোঝেন।
জি,
ভালো গুণগুলো দেখার চেষ্টা করেন যদি ভালো থাকতে চান। আপনি কি এটা নিশ্চিত যদি ওর সঙ্গে আপনার ডিভোর্স হয়ে যায় আপনার পরবর্তী জীবনে আপনার যে মেয়েটা আসবে সে মেয়েটা আপনার ওই স্বচ্ছ কাগজের মতো হবে?
তা তো আমি বলতে পারি না।
বলতে পারেন না, তো যেটা আপনি বলতে পারেন না সেটার দিকে আগ্রহ না দেখিয়ে যেটা আপনার সামনে উপস্থিত আছে সেটাকে কেন নিজের জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন না? আপনার স্ত্রীর মধ্যে কোন ধরনের কোন দুর্বলতা দেখেছেন অন্য ছেলের প্রতি বিয়ে করার পরে?
বিয়ে করার পরে তো তার মানে আমি তার সাথে তেমন ভাবে মিশিয়ে নেই।
মিশেন না কেন, আপনার মেশা উচিত।
মানে আমি মিশতে পারি না, নিজের কন্ট্রোল করতে পারি না।
ওই একটা ঘটনা মনে হলে?
হ্যাঁ।
এছাড়া অন্য কোনো ভালো গুণ আপনার চোখে পড়েনি?
হ্যাঁ, ভালো গুণ চোখে পড়ছে, কিন্তু আমার ওই বিষয়টা মানে আমার আর ওর ভালো গুণগুলো মানে আমার ওই বিষয়টা মানে আর মানে ওর প্রতি যে আমার ঘৃণাটা তৈরি হয়েছে মানে ওর ভালো গুণগুলো আমার দেয় না।
আচ্ছা, আমরা এখানটা থেকেই ফিরবো, তবে তার আগে একটা বিরতির সময় হলো, পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি, পাঁচ মিনিট পরে গল্পের একেবারে শেষাংশে ফিরবো। প্রিয় শ্রোতা, যারা ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা পাবেন সে অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
একেবারে শেষবারের মতো আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। গল্পের উপসংহার খুবই 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 দোটানায় ফেলে দিয়েছে আমাদেরকে, কিন্তু তারপরেও পরিসমাপ্তি প্রকৃতিরই একটা নিয়ম, সেটা যেভাবেই চলতে থাকুক না কেন শেষ একসময় হবে। যদিও সায়েন্স যেটা বলে যে শেষ নাহি যে শেষ কথাকে বলবে, কারণ শেষ হয় না, অবস্থার রূপ পরিবর্তন হয়। যে অবস্থার মধ্যে এই স্বামী স্ত্রী দম্পতি রয়েছেন সে অবস্থা থেকে আসলেই তাদের উত্তরণ সম্ভব কিনা সেটা একটা বড় ধরনের প্রশ্ন, কিন্তু গল্পের আরও যতটুকু বাকি আছে তাদের জীবনে বলার ততটুকুতে আমরা আবারও ফিরতে চাই যেখানটা আমরা ছিলাম। তারপর
আপনার কাছে যাই, সেটা হচ্ছে আপনার এখন চিন্তা ভাবনা কি, আপনার স্বামী যেহেতু আপনার এইরকম একটা অবস্থার মধ্যে আছে, আপনি তো আপনার স্বামীকে নিয়ে ঘর সংসার করতে চান, আপনি কি চান? কিন্তু ও তো আপনাকে মন থেকে মানতে পারছে না, সেক্ষেত্রে ওকে একটু সুন্দর করে বোঝানো, সুন্দর করে সময় নিয়ে ওকে একটু ধীরে ধীরে একটু ওর মধ্যে একটু ভালোবাসা জাগানো, এই চেষ্টাগুলো কি আপনি করেন? বা ও লাভ হয় না, তার মানে কি এরকম যে লাভ হচ্ছে না বলে আপনি হতাশ হয়ে গেছেন, আপনি আর চেষ্টা করছেন না, এরকম কি নাকি আপনি এখনো চেষ্টা করেন?
আমি আমার চেষ্টা চালাইতেছি, কিন্তু আমি যতটুকু বুঝতেছি যে আমি সারা জীবনই চেষ্টা করতে পারবো, কিন্তু ওর মধ্যে কোনো পরিবর্তন আসে না, যার কারণে ও ধীরে ধীরে মানে নিজেকে শেষ করে দিতেছে, মানে টেনশন করতে করতে একসময় ও হয়তো শেষ হয়ে যাবে। এই জন্য আমি অন্য চিন্তা ভাবনা নিতেছি যে ওর থেকে মানে ওরে আমি ডিভোর্স দেবো না, কারণ ওরে যদি আমি ডিভোর্স দিই তাহলে হয়তো আমার আব্বা আমার অন্য কোনো মানে মামলা কোনো কিছু সাহায্য নেবে, তাই আমি মানে ওর থেকে আলাদা হয়ে যাবো।
মানে আপনি আলাদা থাকবেন যাতে ওর কোনো ক্ষতি না হয়?
হ্যাঁ, আমি আলাদা হয়ে যাবো। কারণ আমি যদি ওর কাছে থাকি তাহলে ও ওই বিষয়টা মনে করে, আর ওই বিষয়টা মনে করে ও মানে হতাশ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায়, এই জন্য আমি আলাদা হয়ে যাব।
আপনাকে কথাগুলো কি কখনো বলেছে আপনার স্ত্রী?
ও বলছিল তখন, আমি ওরে বলছি যে না আমি তোমার ছাড়তে চাই না, বলছি যে তুমি আমার আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ আমার ওইটা মানায় নেওয়ার করে, আল্লাহ সর্বশক্তিমান, কারণ আল্লাহ পারেন এরকম কোন কাজ নাই।
আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে সেটা প্রমাণিত, হ্যাঁ সব দিক থেকেই, আর আপনি যে চেষ্টা করতেছেন সেটার জন্য আপনাকে অবশ্যই আমি সাধুবাদ দিব, তার মানে আপনার মনের মধ্যে ইচ্ছা আছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একজন ভালো যিনি মনোচিকিৎসক তার পরামর্শে যেতে হবে, সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে? আপনার কি বলার আছে লিসনারদেরকে?
আমি লিসনারদেরকে ওইটাই বলবো যে আমি,
এবং একই সাথে আমি একটু থামাচ্ছি আপনাকে, একই সাথে আমি বিশেষভাবে আহ্বান জানাবো এই বিষয়ে যারা ধর্মীয় জ্ঞান রাখেন, আমার এই অনুষ্ঠানে যদি এরকম কেউ শুনে থাকেন যে এই ঘটনাটা আপনারা শুনলেন, এই মুহূর্তে ছেলেটির কি করণীয় আছে, ওকে মানসিকভাবে পজিটিভলি সুস্থ করার জন্য এবং এই সংসারটা টিকিয়ে রাখার জন্য কি করা যেতে পারে, আপনারা যদি কেউ ওকে পরামর্শ দিতে চান আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আপনি যদি ধর্মীয় জ্ঞানে যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা এই ছেলেটির সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দিব এবং এতে করে হয়তো ও মানসিকভাবে কিছুটা হলেও সুস্থ হতে পারবে। আমরা আসলে কারো কারো জীবনে এটা এই ঘটনাটা কোন ঘটনাই না, একেবারেই তুচ্ছ একটা ঘটনা, সেটা ফেসবুকের ঘটনা কমেন্টস পড়ে বুঝতে পারছি, কিন্তু কারো কারো জীবনে এটা একটা বিরাট ঘটনা এবং সেই বিরাট ঘটনা যদি সংসারটাকে নষ্ট করে দেয় সেটা নিঃসন্দেহে আরো অনেক অনেক বড় ঘটনা। আমরা চাচ্ছি না এই ধরনের ঘটনার জন্ম হোক, যে কোনোভাবেই চাচ্ছি এই সুন্দর সংসারটা টিকে থাকুক। বলুন কিছু যদি বলার থাকে লিসনারদেরকে।
আমি লিসনারদের এটুকুই বলবো, আমি ওইটা এবিসিতে না এসা বলতে পারতাম, কিন্তু আমি চাই যাতে আমার জীবনে যেগুলা ভুল হয়েছে এই ভুলগুলা যাতে অন্য কারো জীবনে না ঘটে, যাতে আমার এই জীবনের আমার জীবনের গল্পটা শুনে যাতে অন্যরা শিখতে পারে। বাবা মার কথা মাই না যে হুট করে বিয়ে করে পালা, ওটা কিন্তু ঠিক না। আগে তুমি যাকে নিয়ে সংসার করবা তাকে আগে বুঝো, তার সাথে কিছুদিন চলাফেরা করো, তার সে কি চাই, তুমি কি চাও, সে কিরকম ছেলে চাও, তুমি কিরকম মেয়ে চাও, ওটা বুঝো, বুঝার পরে তুমি একটা সিদ্ধান্ত যাও।
রাইট, এবং পাশাপাশি আরেকটা জিনিসও ঠিক না কিন্তু সেটা আপনি এখন মানতে পারছেন না, সেটা সময় লাগবে, সেটা হচ্ছে কারো অতীত জীবনকে টেনে নিয়ে এসে বর্তমান জীবনে যেটার কোন ছাপই নেই সেই বর্তমান জীবনকে নস্যাৎ করে ফেলা, এটাও ঠিক না, কিন্তু এটার জন্য এটা মানতে আপনি পাচ্ছেন না এখন, এটার জন্য আপনার সময় লাগবে। হোপ আসার কথা আমরা এটাই বলতে চাই অনুষ্ঠান থেকে, ওদের দুইজন দুজনের প্রতি একটা রেসপেক্ট আছে, ওরা দুজন দুজনকে ভালোবাসতে চায়, বিশেষ করে স্ত্রী তো অবশ্যই, মানে তো অবশ্যই আমাদের অনেক লাইক করে, পছন্দ করে, লাভ করে এবং পছন্দ করে বলে আজকে ও এত বড় জায়গাতে এসছে। আর আমাদের সুখের মধ্যে যে সমস্যাটা গ্রো করেছে ওটাও আমরা চাইব দুরভিত হয়ে ও তার স্ত্রীর প্রতি যথেষ্ট সম্মান এবং ভালোবাসা নিয়ে সংসার করুক, এই দোয়াটাই থাকবে। আমরা প্রিয় শ্রোতা আজকের এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছেন ফেসবুকে তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। আমরা শুধু শেষ কথাটা বলতে চাই এটাই যে অতীতে কি ঘটে গেছে বা কি হয়েছে সেটাকে কেন্দ্র করে বর্তমান জীবনকে কলুষিত করার কোন মানে নেই, যদি না আপনি দেখেন অতীত জীবনের কোন ঘটনা আপনার বর্তমান জীবনকে কোন না কোনোভাবে প্রভাবিত করছে। অযথাই কোন ধরনের ডিলেমার মধ্যে না থেকে, কোন ধরনের মানসিক বৈকল্য আমি বলবো এটার মধ্যে না থেকে নিজের জীবনটাকে সুন্দর করে দেখেন, খুব অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, সো মেক ইট বিউটিফুল, এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট। এই যে হ্যালো 8920টা চলে গেল আজকে, এই এপিসোডটা কখনো রিটার্ন আসবে না, কারণ এই সময়টার কখনো রিটার্ন আসবে না, সো ডোন্ট মেক লাইফ, মানে জীবনে অনেক ভালো ভালো কিছু করার আছে, ভালো ভালো কিছু চিন্তা করার সময় আছে, সুতরাং আজে বাজে চিন্তা করে নিজের জীবনটাকে অপ্রয়োজনীয়ভাবে দূষিত করে স্পয়েল করে সংসার অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটাকে স্ম্যাশ করার কোন প্রয়োজন নাই, বরং পজিটিভ জিনিস খুঁজুন, লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক জোশ হয়ে যাবে। অনেক শুভকামনা আপনাদের জন্য।
সে হাসি নেই তো আজ হয়ে গেছে না, কত স্বপ্ন ছিল দু চোখে, কত আশা ছিল এই বুকে, কত প্রেম কত সে হাসি নেই তো।
Up presents Hello 8920 Close Up. The closer, the better.